This track was downloaded from FusionBD.com.
Mentos Bhaktijalo.
Tumra shuncho Mentos Bhaktijalo. Tomade shongi roechi. Ami Asifin Taj Robi. Ebong amar shonge roechen Rajiv Hasan. Tumra jara bhabcho e jibon ar bhalo lage na. আজকে আত্মহত্যা করতে যাচ্ছি, আত্মহত্যা করে ফেলবো, প্লিজ একটা মিনিট ওয়েট করো। তোমরা যারা ভাবছো আর ভালো লাগে না, আজকে ব্রেকআপ করে ফেলবো, প্লিজ একটা মিনিট ওয়েট করো। তোমরা যারা ভাবছো লাইফে কোনো ফান নাই, আজকেই রেডিও ভেঙে ফেলবো, টিভি ভেঙে ফেলবো, ফেসবুক ভেঙে ফেলবো, প্লিজ একটা মিনিট ওয়েট করো। আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। সপ্তাহে দুটো দিন আছে আমাদের তরুণ সমাজের জন্য, যে দুটো দিনে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, নতুন করে হাসার স্বপ্ন দেখে, তাদের কাছে জীবনটা মনে হয় সত্যি সুখের, সত্যি আনন্দের। কেননা এখন শুরু হচ্ছে মেন্টস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এনকা ছবি, এবং আমার সঙ্গে রয়েছেন দা ইনবক্স কিং রাজীব হাসান। রাজীব, আপনি কেমন আছেন?
অনেক ভালো আছি ভাই।
রাজীব যখন বলে যে আমি অনেক ভালো আছি, তখন আমাদের যেসব শ্রোতারা যাদের আইকিউ একটু এভারেজের ওপরে আছে, তারা জানেন যে রাজীব মোটেও ভালো নাই। রাজীবের কি অবস্থা সেটি নিয়ে আমরা আমাদের শোর মাঝখানে মাঝখানে কথা বলবো, কারণ এটি এমন একটা অশ্লীলতম বিষয় যেটি নিয়ে কথা বলতে আমার রুচিতে কুল হয় না। আজকে দুপুর থেকে আমাদের দুর্ঘটনা শুরু, দুপুরে পরপর দুবার ভূমিকম্প হয়েছে। আমি রাজীব শুরুটা করে এইভাবে, আজকে একটা পত্রিকায় ছাপা হয়েছে বেশ বড় হেডিং দিয়ে যে বাংলাদেশে আর কোনো ভূমিকম্পের সম্ভাবনা নাই। আমি ওই নিউজটা পড়ছিলাম, প্রথম প্যারাটা শেষ করে দ্বিতীয় প্যারায় জাস্ট গেছি, তখন হঠাৎ করে মনে হচ্ছে যে সবকিছু কাঁপছে। মনকে সান্ত্বনা দিলাম, ওরে অবুঝ বোন, তুই ভূমিকম্পের নিউজ পড়ছিস, এর জন্য তোর এক ধরনের সাইকোলজিক্যাল ট্রমা হচ্ছে, তোর কাছে মনে হচ্ছে পৃথিবী দুলছে, আসলে ভূমিকম্প হচ্ছে না। জাস্ট বস সেকেন্ড প্যারা কমপ্লিট করে থার্ড প্যারায় ঢুকবো এই নিউজের, মানে নিউজে বস কোনো কিছুর কমতি নাই, যথেষ্ট তথ্য, উপাত্ত, বিজ্ঞানীদের উদ্ধৃতি, আন্তর্জাতিক গবেষণা, কিছুই বাদ নাই। আমি মোটামুটি কনভিন্স হয়ে গেছি যে বাংলাদেশে তার ভূমিকম্প হবে না। ঠিক তখন চারিদিকে চিৎকার চেঁচামেচি শুনে বুঝলাম যে মার্সি ল এখনো কাজ করে, ভূমিকম্প হবে না। এই নিউজটা যেদিন ছাপা হয়েছে সেদিনই বাংলাদেশে পরপর দুবার ভূমিকম্প হলো, এবং প্রথমবার আমি ওয়াস পত্রিকা নিয়ে বিকট যা করি, ভূমিকম্প হলে আপনি জানেন যে আমার জীবনের কোনো মায়া নাই, আমি বাঁচতে চাই না, আমার নিজের জন্য আমার বাঁচার কোনো ইচ্ছা নাই।
ডেফিনেটলি
আমি বাঁচতে চাই, কেন এই কারণে বাঁচতে চাই, সেটি হচ্ছে যে আমি যদি মারা যাই, এই যে আমাদের লাখ লাখ শ্রোতা আমাদের শো শুনে, শো শুনে তারা হাসে, রাত্রে ঠিকমতো ঘুমায়, সকালে সুন্দরভাবে বাথরুম করে সপ্তাহে দুই দিন, আমি মরে গেলে তাদের জীবন থেকে সপ্তাহের এই দুটো দিন হারিয়ে যাবে, শুধু তাদের মুখের দিকে তাকিয়ে রাজীব আমি বেঁচে থাকতে চাই, এবং আমি বেঁচে থাকতে চাই বলে ভূমিকম্প হলেই আমি বিকট একটা চিৎকার দিই। বিকট চিৎকার দেওয়ার উদ্দেশ্য মানে এই না যে আমি ভয় পাইছি, বিকট চিৎকার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আশেপাশের মানুষকে জানিয়ে দেওয়া যে ভূমিকম্প হচ্ছে, কারণ আমাদের দেশে তো কোনো রিক্টার স্কেল নেই, আমাদের দেশে তো কোনো ই নাই, বস কি বলে বিদ দেবে এরকম কোনো ব্যবস্থা নেই, আমাদের দেশে তো সাইরেন বেজে ওঠে না ভূমিকম্পের সাথে সাথে, এই জন্য কী করতে চিৎকার দিতে হবে। ভূমিকম্প হলে তোমরা কী করবে? ভূমিকম্প হলে ফেসবুকে স্ট্যাটাস দেবে না, বিকট একটা চিৎকার দেবে, ভূমিকম্প বলে একটা চিৎকার দিয়ে দৌড় মারবে, তাতে করে তুমি যেমন নিরাপদ জায়গায় দ্রুত পৌঁছাতে পারবে, তোমার চিৎকার শুনে আশেপাশের মানুষরা অসতর্ক হয়ে নিরাপদ জায়গায় পৌঁছাতে পারবে। তো আমি জাস্ট বস এই নিউজটা পড়ছিলাম, সেই সময় ভূমিকম্পটা হলো। মানে প্রকৃতি না বড়ই রহস্যময়, যেমন প্রকৃতি রহস্যময় তেমন সংবাদপত্র রহস্যময়। এই নিউজটার ব্যাপারে রাজীবের কাছ থেকে আমি মন্তব্য জানতে চাচ্ছি।
না আমাদের আমাদের কিছু মানুষের ধারণা আছে যে অনেক জায়গায় ভুল থাকতে পারে। হ্যাঁ,
পত্রিকা কখনো ভুল করে,
পত্রিকা কখনো ভুল করে না, এটা হয় আমি নিজেও পত্রিকার সঙ্গে জড়িত, বা এবং আপনি যে পত্রিকা আজকে প্রধান সংবাদ শিরোনামের কথা বললেন, সৌভাগ্যক্রমে আমি সেই পত্রিকা দিয়ে কাজ করি, এটা হয় না অনেক সময়, আমরা ধরেন প্রিন্টিং মিস্টেক বলতে একটা কথা, এবং আপনি জানেন যে ছাপাখানার ভূত বলে একটা, আপনি নিজেও দীর্ঘদিন সংবাদপত্রে কাজ করেছেন, ছাপাখানার ভূত বলে একটা ব্যাপার আছে, যে আপনি অনেক সতর্কতার সঙ্গে কাজ করলেন, অনেক সতর্কতার সঙ্গে সবকিছু লিখলেন, দুই তিনবার প্রুফ দেখা হলো, ভালো করে এডিট হলো, কিন্তু তারপরও সমস্যা থেকে যায়। যেমন আমাদের রংপুরে একবার যুগের আলোতে একবার ছাপা হলো, যে গতকাল অমুক ছাপা হয়েছে, তা এটা ভুল ছিল, এটা ছিল ছাপার ভুল, তা ছাপাটা ওটা লিখছে না, ওটাই ভুল, বাস পাটা আগে চলে আসছে,
তিনি না জানি কতদিন গবেষণা করে, নেট থেকে কত তথ্য ডাউনলোড করে, কত পাতার পর পাতা ইংরেজিকে বাংলা করে, কতগুলো ইন্টারভিউ নিয়ে তিনি রিপোর্টটা সাজিয়েছেন, আমি পুরো ভূমিকম্প শেষের পর বলছেন পুরো রিপোর্টটা মনোযোগ দেওয়ার পর তিনবার পড়ছে, যথেষ্ট তথ্য সম্মিলিত লেখা। আমার জাস্ট মনে হচ্ছে তার 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 সাইকোলজিতে আমি বোঝার চেষ্টা করতেছি, এই নিউজটা যদি গতকালকে ছাপা হতো বাস কোনো প্রবলেম ছিল না, এই নিউজটা যদি আগামীকালকে ছাপা হতো তাও কোনো প্রবলেম ছিল না, ছাপা তো হলো এমন একটা দিনে বস, যেদিন একটা ভূমিকম্প না বস, জোড়া ভূমিকম্প, প্রথমটা সাতের ওপরে, দ্বিতীয়টা পাঁচের ওপরে, জোড়া ভূমিকম্প হয়েছে
না। আমাদের যে রিপোর্টার আমাদের পরিবেশ আবহাওয়া হ্যাঁ এসব নিয়ে লেখে, তার জীবন একটা ট্র্যাজিক আছে, তার জীবন, সে যখন অন্য পত্রিকা থেকে আমাদের পত্রিকায় প্রথম যোগ দিল, তখন সে সিরিজ প্রতিবেদন লেখা শুরু করলো যে বাংলাদেশ ডুবে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বৈশ্বিক উষ্ণতার কারণে ধীরে ধীরে সি লেভেলের হাইট বাড়ছে এবং বাংলাদেশের হাইট সি লেভেল থেকে খুব বেশি উপরে না, 5 ফিট কি 7 ফিট উপরে, তো খুব স্বাভাবিকভাবেই যখন সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বাড়বে প্রথমে বাংলাদেশ উপকূলীয় অঞ্চল ডুবে, সে একে দেখা দিল যে কোন কোন জায়গায় ডুবে যাবে, আমি দেখলাম যে রংপুরটা মোটামুটি রংপুর আর এই কারণবাজার, রংপুর আর কারণবাজার ডোবার কোনো চান্স নাই। তাই রিপোর্ট সিরিজ প্রকাশিত হওয়ার কয়েক মাস পর পরে কি এক আশ্চর্যজনক ঘটনা ঘটে শুরু, মানে তার দাবিটা ছিল যে বাংলাদেশে তো হচ্ছে 144,000 বর্গ কিলোমিটার আমাদের আয়তন, তো মোটামুটি আমাদের 44,000 বর্গ কিলোমিটার ডুবে যাবে, আমাদের 1,00,000 টেনে টনে থাকবে আর কি, আমাদের এমনি ছোট দেশ তার মধ্যে 44,000 যদি পানিতে তলিয়ে যায়, এবং বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলের ওখানে দেখেন যে আপনার যেসব আবাদি জমি সেটা ডুবে যাবে, তো সে হিসাব করে দেখালো যে 144,000 বর্গ কিলোমিটারের মধ্যে মোটামুটি 44,000 বর্গ কিলোমিটার ডুবে যাবে, 1,00,000 বর্গ কিলোমিটার আমরা টেনে টনে রাখতে পারবো। কি কুদরত, খোদার কি কুদরত, বাঁশের ভিতর সর্বত। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার কয়েকদিন পর পরই আপনার জাতি যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল যে সার্ভে আছে, তারা তো বিশ্বের 1 নম্বর প্রতিষ্ঠান, তারা বাংলাদেশকে একটা রিপোর্ট পাঠাইলো, সেই রিপোর্টটা বলছে খুবই সুসংবাদ বাংলাদেশের জন্য, এবং সেই রিপোর্টটা তাকেই করতে হলো, কারণ যেহেতু সে পরিবেশ টরিবেশ নিয়ে করে। তারপর সে রিপোর্ট করলো নতুন মহীসপন যাচ্ছে, আয়তন বাড়ছে বাংলাদেশ,
আমি বলি বস আমি এর আগে,
এবং হ্যাঁ সে মোটামুটি হিসাব হিসেব করে দেখালো যে আমাদের 1,00,000 বর্গ কিলোমিটার আমাদের আরো যোগ হইতে পারে,
সেটাই বস
সাংবাদিকদের বস জীবন, বড় প্যাথেটিক জীবন,
খুবই প্যাথেটিক জীবন। আমি বলি আমি এর আগে যেটা পত্রিকায় ছিলাম, খুবই নাম করা পত্রিকা, আমি নামটা না বললাম, তা আমাদের এডিটোরিয়াল মিটিং হলো, এবং এডিটোরিয়াল মিটিং একটা ডিসিশন নেওয়া হলো, সেটা হচ্ছে যে আমাদের যে যারা ওয়েদারবিদ দেখতো পুরো টিমটা জানালো যে এই বছর কঠিন বন্যা হবে, কঠিন বন্যা মানে কল্পনাতীত বন্যা, আমরা ঠিক করলাম যে বন্যার উপর, বন্যা হওয়ার পর সব পত্রিকা রিপোর্ট করে, আমরা করবো কি বন্যা হওয়ার আগে রিপোর্ট করব, বন্যার সতর্কতা, ওর্সালাইন বানানোর নিয়ম কানুন, হ্যাঁ কীভাবে ত্রাণ তৎপরতা চালাতে হবে, কীভাবে সাঁতার শিখতে হবে, কীভাবে নৌকা ই করতে হবে, কীভাবে ভিটামাটি উঁচু করতে হবে, এরকম নানান সিরিজ প্রতিবেদন যে আসছে বন্যা, সরকারের কোনো মাথা ব্যথা নেই, ঘর ছাড়া হবে 5,00,000 মানুষ, এরকম নানান সিরিজ, এবং খালি রিপোর্ট না বস, রিপোর্টের সাথে সাথে যেটাকে বলে সম্পাদকীয় বিভিন্ন বুদ্ধিজীবীরা লেখা শুরু করলো যে বাংলাদেশ একটি বন্যামাতৃক দেশ, এই দেশে প্রতি বছর বন্যা হয়, এই বছর দারুণ রকমের বন্যা হবে, অথচ সরকারের কোনো প্রিপারেশন নেই, মানুষের কোনো, মোটামুটি আমরা যখন পুরো জাতিকে প্যানিক করে দিতে সক্ষম হলাম বস, প্যাথেটিক ব্যাপার কি বলতে জানেন, তার আগের বছরও বন্যা হয়েছিল, কঠিন না, ওই বছর চরম খরা, নদীর যে স্বাভাবিক পানি ওইটাও শুকিয়ে গেল, ঠিক আছে, এরকম এটাকেই বলে মার্ফি ল। মার্ফি কি বলছে, মার্ফি হচ্ছে একজন আর্মির অফিসার ছিল, এটা আমি পরে জানছি যে মার্ফি একজন আর্মির অফিসার ছিল, সে আমেরিকান একজন সোলজার, এবং সে তার টিম
আরেকটা জিনিস জানছেন যে মার্ফি একজন পুরুষ
পুরুষ
মার্ফি নাম শোনার পর ধারণা করছেন সে মহিলা
খুব স্বাভাবিক
ফেসবুকে আমি প্রায় দেখি আপনি সার্চ অপশনে গিয়ে মার্ফি লিখে খুঁজে বের করেন এবং তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করেন
নামের শেষে ই আছে ঠিক আছে যেমন ঐশী মার্ফি এটা তো মহিলা হওয়ার কথা তাই না যদি পুরুষের টিকলি হ্যাঁ তারপর বস আরো কয়েকটা নাম বলেন না
আপনি কি তাদের তারা ছেলে হয়েছে কিন্তু তাদের নাম ধরনটা ভুল হয়ে গেছে
মানে তারা ছেলে
হ্যাঁ
তারা ছেলে
হ্যাঁ ব্রুসলি ছেলে ব্রেটলি ছেলে এবং মার্সি
আপনি ব্রুসলির কথা বলতেছেন না তিতলি আর ঐশীর কথা বলতেছেন
তিতলি আর ঐশী মেয়ে মেয়ে তারা মেয়ে
আপনি বলতে চাচ্ছেন তারা ছেলে ভুল করে ছেলে হয়েছে ছেলেটা কারা হয়েছে ব্রুসলি আর ব্রেটলি নাকি তিতলি আর ঐশী
ব্রুসলি আর ব্রেটলি
আচ্ছা নামের ব্যাপার একটা নাম দিয়ে কিভাবে ছেলে মেয়ে বোঝা যায় এটা ইতালিতে একটা মজার নিয়ম আছে সেটা হচ্ছে নামের শেষে যদি ও থাকে তাহলে সেটা হচ্ছে ছেলে যেমন পাওলো সাভেরিও প্যাব্রিজিও ঠিক আছে পাওলো ফ্যাব্রিজিও সাভেরিও ঠিক আছে রোমারিও তারপর রবার্তো ঠিক আছে এরা সব ছেলে আর নামের শেষে যদি এ থাকে আ থাকে তাহলে তারা মেয়ে যেমন ভ্যালেন্টিনা নাতালিয়া তারপর হচ্ছে ইমানুয়েলা ঠিক আছে নামের শেষে এ হইলে ছেলে আর নামের শেষে ও হলে মেয়ে এবং আমার কাছে এটা খুবই বিজ্ঞানসম্মত একটা ব্যাপার হয়েছে এ ও তারা আলাদা করে ফেলছে এবং নামে নাম শুনে বোঝা যায় ছেলের নামে আপনি নাম শুনেই বুঝতে পারবেন ছেলের নামে কিন্তু ধরেন কমল এটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয় শিমু এটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয় মানে কিছু কিছু নাম আছে যে ছেলে না মেয়ে এটা আসলে নাম শুনে বোঝা যায় না যাক আমরা অন্য প্রসঙ্গে রাজি চলে যাচ্ছি আমরা ভূমিকম্পের প্রসঙ্গে
শিবু নামটা কিন্তু একদম ডেফিনেটলি মেয়েদেরই নাম আমি মানে সিরিয়াসলি বলি এটা কোনো অর্থে ছেলেদের নাম হওয়ার কোনো কারণ নেই আমার একজন প্রিয় লেখিকা ছিলেন
সুমায়া শিমু
না
ও অভিনেত্রী
শিমু নাসের ও প্রিয় লেখিকা আমি খুব ছোটবেলা থেকে তার লেখা পড়ি এবং নামের শেষে নাসের দেখে আমি ধারণা করছিলাম হয়তো তার ফাদার টাইটেল তো আমি একদিন প্রথম আলোতে গেলাম সেই আমার প্রিয় লেখিকার সঙ্গে দেখা করতে
সবচেয়ে ভালো জামাটা গায়ে দিলে সবচেয়ে ভালো জামা
200 টাকা দিয়ে গুলিস্তান থেকে একটা এয়ার ফ্রেশনার কিনলাম
এয়ার ফ্রেশনার কিনলাম এটা শুধু গ্যাস বের হয় পারফিউম বের হয় আপনি তো এয়ার ফ্রেশনারের কথা বলছি কারণ হচ্ছে যে আপনি বডি ফ্রেশনারের দাম আর একটু বেশি দেন কিন্তু 200 টাকার মধ্যে ভালো এয়ার ফ্রেশনার
পাবেন ওটা গায়ে দিলেও বস ঘর যেহেতু সুগন্ধে ভরে যায় আমি তো খুবই গরিব মানুষ
দীর্ঘ সময় আমি
অ্যারোসল স্প্রে করে
অ্যারোসল ব্যবহারের সময় কি করবো অ্যারোসল মর্টিন এসব গায়ে দিতাম খুবই গরিব গরিব হলে যা হয় যা হয় কারণ এসে অপেক্ষা করতেছি
তো আপনি জানেন যে বড় পত্রিকার বড় সাংবাদিক এবং সে যদি সুন্দরী লেখিকা হয় এবং খুব ভালো লেখিকা হয় তার ডেফিনেটলি অনেক একটা ভাব থাকে তা আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো রিসেপশনে তারপর দেখলাম একটা লোক আসলো প্রায় বুড়া বুড়া টাইপের লোক কাঁচা পাকা চুল বলে আপনি কি শিমুর কাছে আসছেন না হ্যাঁ কি দরকার বলেন আমি মনে হয় এই কি নাসের এই কি শিমুর বাবা আমি বললাম আপনি কি শিমুর বাবা কেন শিমুর বাবা হবো না মানে আমি আমাকে বলেন
আমার সাথে দেখা করতে আসছি এটা বললাম
হ্যাঁ আমি আমি বললাম আমি একটু শিমু আপুর সাথে দেখা করতে আসছি বলছে শিমু আপু না আমি শিমু আমি শিমু নাসের তো শিমু নামটা বল এটা পুরোপুরি একটা মেয়েদের নাম
আমি যখন এই শোতে শুরু করলাম আমি অবাক বিস্ময় লক্ষ্য করলাম আমার সমস্ত বন্ধু বান্ধব আমাকে এড়ায় চলা শুরু করছে কারণ ওদের বক্তব্য হচ্ছে রবি কোনো আইডিয়া পায় না আমাদের গল্প আমাদের ঘরের খবর আমাদের পার্সোনাল লাইফের খবর সব রবি শোতে গিয়ে বলে এবং নাম উল্লেখ করে বলে বিশেষ ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করার জন্য মানুষজন ব্যাপক ভয় থাকে আমাদের নিয়ে দয়া করে কারো নাম নিয়ে বস যে ফিদাবাইয়ের টাক নিয়ে কথা বলছি ঠিক আছে গত সপ্তাহে উনি আবার এটা মার্ক করছে খুবই খেপছে উনি প্রচন্ড খেপা খেপছে উনি বলছে যে আমার মামলা বানায় উনি জাস্ট লয়ার করতেছে উনি 4-5টা লয়ার পাইছে কিন্তু তারা কেউ রেডিও শুনে না আবার যারা রেডিও শুনে তারা আবার ল প্র্যাকটিস করে না মানে উনি সবকিছু ম্যাচ করেন আর কি উনি মিলাতে পারতেছে মিলাতে পারলে রাজি আমি এবং আপনি দুজনই জেলের ভাত খাই
না ডেফিনেটলি আমাদের খুব ভালো চান্স আছে ইয়েতে
তো যাই হোক, যেটা হয়েছে প্রথমবার প্রথমবার যে আমি ভূমিকম্প বিষয়ক নিউজ পড়তেছিলাম বড় বড় হেডিং এ, বাংলাদেশে আর কোনো ভূমিকম্পের সম্ভাবনা নাই, এরপর ভূমিকম্পটা হইল। তারপর আমি বললাম যে প্রিন্টিং মিস্টেক হইতেই পারে, এটা একটা প্রিন্টিং মিস্টেক হতেই পারে, ঠিক আছে। ভূমিকম্প হইলো, আমি চিৎকার দিয়ে বাসার বাইরে বেরোলাম, তারপর আবার ঠান্ডা মতো যে ভূমিকম্প যা হওয়ার হয়ে গেছে। এর কিছুক্ষণ পর, প্রায় দেড় দুই ঘন্টা পর আরেকটা ভূমিকম্প হয়। আপনার কি কোনো ধারণা আছে সেই ভূমিকম্পের সময় কোথায় ছিলাম?
আমি মোটামুটি আন্দাজ করতে পারি আপনি সেই ভূমিকম্পের সময় বাথরুমে ছিলেন, কারণ আমি শ্রোতাদের সঙ্গে খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমাদের আসিফেন্দ্র শ্রবী গুরুতর অসুস্থ। তার প্রায় গত দুই দিন তিনি আচ্ছা হোক,
সেটাও হচ্ছে যে মানে এটাও আরেকটা মার্সিলর কাহিনী। এ পর্যন্ত আমার জীবনে যতগুলো ভূমিকম্প হয়েছে তার 80% সময় আমি বাথরুমে ছিলাম, বাথরুমে মানে হচ্ছে আমি শাওয়ার নিচ্ছিলাম। টান মেরে জোরে দৌড়ায় বের করতে হয়। আমি শাওয়ারে ছিলাম, আরো ভয়াবহ ব্যাপার, আমি শাওয়ারে ছিলাম, সারা গায়ে সাবান, ঠিক আছে, চোখে মুখে সাবান, এবং হঠাৎ করে আমি দেখলাম সবকিছু
দুলছে এবং হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন সেই দিনই আপনি লুঙ্গি নিয়ে ভিতরে ঢোকেন না, লুঙ্গি গামছা কোনটাই নাই,
কোনো কিছু। এগুলি পরে আসতেছি, বস প্রথমে হচ্ছে যে আমি আমি দিশে পাচ্ছি না, আমি পুরো শাওয়ারের মানে দরজা খুঁজে পাচ্ছি না যে আমি কোন দিক দিয়ে বের হব, ঠিক আছে। এবং দরজা যখন খুঁজে পেলাম আমি জাস্ট ওই অবস্থাতে বের হয়ে আসলাম, কারণ বস ইজ্জতের চাইতে
জীবন অনেক বড়, জীবন অনেক বড়,
ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যাবে। এবং আপনারা আপনি খেয়াল করবেন যে আমরা কিন্তু সবসময় বলি যে দেশে জানমালের নিরাপত্তা নাই, আগে বলি যান তারপর বলি মাল, যান মালের নিরাপত্তা নাই। তার মানে কি, যানটা ইম্পর্টেন্ট, মালটা কম।
এটা নিয়ে মুস্তফা আলী
মুস্তফা আলী
মানে সিং মানে ইয়ের সবকিছু ভুলে,
হ্যাঁ আফগানিস্তান
আফগানিস্তান
আফগানিস্তানের লোকেরা কিন্তু জানমাল বলে,
তারা বলে মাল যান,
তারা বলে মাল যান,
কারণ
ওদের কাছে জীবনের চাইতে সম্পদের মূল্য বেশি।
এবং এটা বোঝাতে হলে সেটা চমৎকার গল্প আছে যে এক লোকের রাগের মাথায় ইয়ে হয়েছে এবং সে ঠাস ঠাস করে তিনটা গুলি মেরে দিয়েছে।
সবাই ইয়ে বলছে তুই ছোট্ট একটা বিষয়, এই বিষয় নিয়ে একটা লোকের বুকে তুই তিনটা গুলি চালাইলি, এটা করতে পারলি তুই? সে বলতেছে তোমরা শুধু তার জীবনটাই দেখতেছো, আমার যে তিনটা গুলি নষ্ট
খরচ হইল সেই যে দেখতেছো না। তো আফগানরা এইটাই তো মুস্তফা আলী বলতে বলতে রয়েছে, আমার আরেকটি জিনিস মনে পড়তেছে যে মানে আমাদের টপিকের সঙ্গে খুব ভালো যায়, সেটা হচ্ছে এই যে আবহাওয়ার পূর্বাভাস। মুস্তফা আলীর আবহাওয়ার পূর্বাভাস নিয়ে মুস্তফা আলী বলছিল যে আবহাওয়ার পূর্বাভাস এমন একটা জিনিস যেটা আপনি অবিশ্বাস করতে পারবেন না, কিন্তু বিশ্বাস করার প্রশ্নই আসে না। মানে হয় কি, আমরা দুইটা জিনিস খুব গুরুত্বের সঙ্গে অনেকেই পড়েন, একটা হচ্ছে আজকের আবহাওয়াটা কেমন যাবে, একটা হচ্ছে আজকের দিনটা কেমন যাবে, মানে জ্যোতিষ, জ্যোতিষ শাস্ত্র যেটা আমাদের ভবিষ্যৎবাণী যেটা প্রতিদিন পত্রিকায় রাশিফল ছাপা হয়, এই দুটো জিনিস মানুষ খুব গুরুত্বের সঙ্গে পড়ে। তো ডেফিনেটলি যেদিন লেখা হয় আজকে প্রচণ্ড বৃষ্টি হবে, আপনি অবশ্যই বাসা থেকে ছাতা নিয়ে বের হবেন, আপনি ছাতা নিয়ে আপনি বের হবেন ঠিকই, ছাতাটা আপনার কাজেও লাগবে ঠিকই, কিন্তু বৃষ্টি ঠেকাতে না, রোদ ঠেকাতে, কারণ সেটা একদম বৃষ্টি হবেই না। আবার হয়তো কোনোদিন লেখা হলো আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম আকাশ ঝকঝকে পরিষ্কার থাকবে, আপনি ছাতা নিয়ে বেরিয়ে হলেন না, এবং সেদিন আপনি পুরো কাক ভেজা হয়ে একটা অবস্থা। এই একই অবস্থা বস জ্যোতিষ শাস্ত্র, আমার জ্যোতিষ শাস্ত্রে লেখা ছিল আপনার প্রেমের রাশি খুব ভালো যাচ্ছে, আপনি এতদিন ধরে যাকে মনের কথাটা বলবেন বলবেন করে বলতে পারছেন না, মনে দ্বিধা নিয়ে সংকোচ নিয়ে আছেন, তাকে বলে ফেলুন। আমি জাস্ট রাশিফলটা পড়ার পর খুবই রোমাঞ্চিত বোধ করলাম যে এতদিন পর আমার স্বপ্ন পূরণ হচ্ছে, যাকে আমি এতদিন ধরে স্বপ্ন দেখে গেছি তাকে নিয়ে আজকে সেই স্বপ্ন পূরণের দিন, আমি তাকে ফোন দিলাম ওয়েটিং, ঠিক আছে ওয়েটিং থাকতেই পারে, পাঁচ মিনিট পর আবার ফোন দিলাম ওয়েটিং, আরে ওয়েটিং থাকতেই পারে,
পাঁচ মিনিট পর আবার ফোন দিলাম,
দশ মিনিট পরে দিলাম, পাঁচ মিনিট, দশ মিনিট পরে, মায়ের মধ্যে 15 মিনিট চলে গেছে, আবার ওয়েটিং, ওয়েটিং থাকতেই পারে বস, এবার 20 মিনিট পরে ফোন দিলাম,
মানে নাম্বার কি ওয়েটিং দিয়ে সেভ করছিলেন বস?
না
তারপর বস, তারপর আমি বুঝছি কাই নিতে, তারপর 3 ঘন্টা পর ফোন,
3 ঘন্টা পর
ওয়েটিং,
ওয়েটিং,
আচ্ছা তারপর পরদিনও ওয়েটিং,
পরদিনও ওয়েটিং,
আচ্ছা এখনো ওয়েটিং আছে,
এখনো ওয়েটিং নিয়ে আছে, না এর মধ্যে একটা ঘটনা ঘটছে, সে বলছে আমাকে ফোন দিয়ে বলছে আমি একটা মেয়ে, আমার একটা বয়ফ্রেন্ড থাকতে পারে, সেই বয়ফ্রেন্ডের সঙ্গে আমি নিয়মিত কথা বলতে পারি, বারবার ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। প্লিজ তুমি যদি আরেকবার আমাকে ফোন দাও, আমি তোমার নাম্বারটা র্যাবে দিয়ে কমপ্লেন করবো যে এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে। এইটাই বস আমার এই সপ্তাহে আমার রাশিফলে লিখছিল যে আমার একটা ব্রেক থ্রু আসবে,
ব্রেক থ্রু আসবে,
ব্রেক উনি বিলিভ দ্যাট যে মার্ক জুকারবার্গ আমাকে এইমাত্র হাই পাঠাইছে, মানে পুরো দেশটা না পুরো রক্ষা করে মার্ক জুকারবার্গ আমাকে হাই পাঠাইছে, খুবই অবাক হবো না যদি রবীন্দ্রনাথও আমাকে কি হে বৎস কেমন আসো লিখে আমাকে টেক্সট করে। আমি জুকারবার্গ কি লিখছি যে ফেসবুক তুমি যেই পারপাসে ব্যবহার করতেছো ওই পারপাসের জন্য ফেসবুক ওই পারপাস বরং স্কাইপিতে যাও। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে প্রায় হাজার হাজার লাইক পড়ে, এটা অসম্ভব কিছু না, মার্ক জুকারবার্গ বলতেই পারে মার্ক জুকারবার্গ বলে, জাকারবার্গ বলে, ঠিক আছে, ম্যারাডোনাও বলে, মারাদোনাও বলে, ঠিক আছে, মানে তারপর উড়িষ্যাও বলে, ওডিসিও বলে, মানে এটা হচ্ছে যে
ওডিসি না ওডিশা,
ওডিশা, হ্যাঁ
ওডিশা
হচ্ছে আবার আরেকটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো হয় কি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং প্রত্যেকটা মানুষের
একটা নিশ্চিত বলে,
নিশ্চিত বলে মানে ফাইলিং মারান আমার সাথে, ফাইলিং মারান কে নিশ্চিত বলছে, আপনি নিশ্চিত বলে
নিশ্চিত,
ঠিক আছে, আপনি নোকে বলেন ক, আমি নিশ্চিত বলি না,
পেটিয়েন্ট,
পেটিয়েন্ট মানে পেশেন্টকে পেটিয়েন্ট আপনি বলেন, রাজীব নট মি প্লিজ,
কিরকেল,
কিরকেল না সার্কেল,
কিনফি বস, আপনি
ইংরেজি ভাষায় আপনি যে কিছু অবদান রেখে গেছেন, এবং আমি রিসেন্ট একটা টাইমসে একটা প্রতিবেদন দেখলাম এবং লন্ডন টেলিগ্রাফও এটা ছাপাইছে যে ভাষার সরলীকরণ করার চেষ্টা করতেছে ইংরেজি, যেমন যেটাকে নো লেখা হবে সেটা কে দিয়ে শুরু হওয়ার, যেমন আপনি বলেন ওয়ালক, ডাব্লিউ এ এল কে, ওয়ালকি হওয়ার কথা, তাই না, আপনি বলেন ওয়ালক কিন্তু উচ্চারণ করে ওয়াক, এটা তো কোনো মানে হয় না, ওয়াকি যদি তুই বলবি মাঝখানে এলটা দেওয়ার তো কোনো মানে নাই, তাই না, আপনি ঠিকই বলেন বস ওয়ালক, ওয়াল একটু ওয়াল্ক করতেছেন, আপনি কি করতেছেন বস, এটা মর্নিং ওয়াল্ক করতেছেন, মর্নিং ওয়াল্ক মানে কোন সকালবেলা হাঁটাহাঁটি করে না, মর্নিং ওয়াল্ক, ঠিক আছে, আপনার কারণে আজকে ইংরেজি ভাষা বাধ্য হয়েছে, তারা ঠিক করছে সব যেসব সাইলেন্ট লেটার থাকে সব তুলে দিবে, যেমন নো, কে এন ও ডাব্লু না, একদম এনও নো, এনও আই নো ইউ, আই এনও ওয়াই ও ইউ, আরও সরলীকরণ করেছে ইউ, ওয়াই ও ইউ, এত এত খরচ করাটা শুধু একটা ইউ থাকবে, আই নো ইউ, আচ্ছা যদি নো মানে যদি ওরা কে এন ও ডাব্লু কে যদি নো করে তাহলে না কে ওরা কী করবে, মানে ইংরেজি ভাষা তো খুব একটা ফালতু ভাষা, সিএটি ক্যাট আবার সিএইচএটি ক্যাট, একটা মানে ওটা কি শ্যাট হওয়া উচিত, অবশ্যই হয়তো শ্যাট হবে, নাইলে আপনি একই সি দিয়ে আপনি কখনো বলতেছেন ক, কখনো বলতেছেন চ, চ, দিস ইজ নট ফেয়ার, ক এবং চ মাঝখানে অনেক বস অনেক পার্থক্য আছে, ক থেকে গ শিখতে একটা ছেলের লাগে একদিন, গ থেকে ইয় চ মানে মাঝখানে তিন দিন চলে যায় চপোজিটে যেতে, যাই হোক বস, সেটা হচ্ছে আমি প্রথমে অবাক হইনি যে মার্ক জুকারবার্গ সে আমাকে হাই পাঠাইতেই পারে,
জাকারবার্গ,
আচ্ছা যাই হোক জাকারবার্গ, মার্ক জাকারবার্গ আমাকে হাই পাঠাইতেই পারে, কারণ আমি একজন সেলিব্রিটি, হ্যাঁ সেলিব্রিটি, রেডিও
জাকারবার্গের
শো করি, ঠিক আছে, জাকারবার্গের চাইতেও আপনার ফলোয়ার বেশি,
ফলোয়ার বেশি,
আমি তো খুবই চট করে বিরতিতে চলে গেলাম যে সে হাই পাঠাইছে, মুরব্বী মানুষ যার কারণে আমরা কিছু করে খেতে পারি,
রোহিণী কি করে
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর, জাহিদ শাসন খেয়াল করবেন রবিভাইয়ের ইসিতে বসার পর সে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে, ঠিক আছে, ওয়ার্ড ফাইল ওপেন করে একটা স্ট্যাটাস লেখে, লেখার পর স্ট্যাটাসটা ফেসবুকে গিয়ে কপি পেস্ট করে পোস্ট করে, কিন্তু আপনি আরেকটা যদি খেয়াল করবেন দেখবেন ওয়ার্ড ফাইলের নিচে অনেকগুলো আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সে জাস্ট কপি করে একটা আইডি দিয়ে লগ ইন করে করে তার সাথে গিয়ে লাইক দেয়, আবার লগ আউট করে তারপর দুই নম্বরে,
খুবই না
খুবই সহজ রসিক কথা,
খুব কষ্ট করে,
খুবই
নাই, আমি বলি
লাইক কিনতে পাওয়া যায়,
আমি বলি আপনাকে,
আমি বলি আপনার লাইক লাগবে,
এগুলো রসিকতা,
আপনার যে কষ্ট, আপনি নিজের
স্ট্যাটাস
জলে, রাজীব আপনার যে জলে, ঠিক আছে,
নিজের স্ট্যাটাস
শুনেন, আমি বলি আপনি
1000 আইডি
চেঞ্জ করেন,
1000 আইডি দিয়ে লগইন করে লগ আউট করে,
হ্যাঁ
1000টা লাইক দেওয়া,
হ্যাঁ ইট ইজ
সো ডিফিকাল্ট বস, এটা এটা যে করতে পারে নিজের স্ট্যাটাস দিয়ে, নিজে 1000টা ফেক আইডি দিয়ে, নিজে 1000 বার লগ ইন এবং 1000 বার লগ আউট, 1000 বার লগ ইন, 1000 বার লগ আউট বানাচ্ছে, 1000 বার আইডি দেওয়া, 1000 বার পাসওয়ার্ড দেওয়া, সব মিলাই 16-17 হাজার বার গণনা করতেছে এখানে। এইটা যে করতে পারে তার পক্ষে, আপনি যে তিব্বতে চলে যাবেন না, তিব্বতে থাকবেন মানে, তারপর তারপর না হয়ে রবি লামা, আপনি এরই মধ্যে রবি লামা হয়ে গেছেন, মানে যে 1000টা আইডি কপি পেস্ট করে লগ ইন লগ আউট করে নিজের স্ট্যাটাসে লাইক দিতে পারে, তার পক্ষে পৃথিবীতে অসাধ্য কিছুই নাই। আই স্যালুট ইউ। না এটা সাধনার ব্যাপার, বাস নিজের স্ট্যাটাসে লাইক পাওয়া। বাস আরো সহজ পদ্ধতি আছে, আমি কিছু লোক জানি যারা লাইক বিক্রি করে, ওখান থেকেও কেনেন আপনি, কি বলবেন লাইক খরচ হয় কিরকম লাইক? কিন্তু আপনার তো জমি যেমন
রাজীব,
আপনার
50 বছর
লাইক লাইক এটা মানে, এখন মানুষ আগে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য ছিল, হ্যাঁ সর্বশাসী ইয়া বা টিয়া বা, এখন মানুষের নেশা একান্ত হচ্ছে লাইকের নেশা। এইটা একটা ভয়াবহ মাদক, ভয়াবহ মাদকের নেশার মতো কাজ করতেছে। লাইক না পাইলে তবে বারবার ছবি লাইক কটা কটা লাইক পড়লো কটা লাইক দেখো তো লাইক বললে বাদ দেন, লাইক একটা পড়ুক না কি আসে যে লাইকই তো সিম্পল আছে লাইক। এইটার আপনি অলরেডি মানিকগঞ্জে আপনার 10 কাঠা জমি বিক্রি করে ফেলছেন লাইকের জন্য, লাইকের জন্য, লাইক কেনার জন্য। এত স্থূল রসিকতা না, যে গাড়িটা ছিল সেই গাড়িটা আপনি অলরেডি বিক্রি করে ফেলছেন লাইকের জন্য, লাইকের জন্য, লাইক কেনেন আপনি। এই একটা নেশা ধরা দিল, নেশা এই মার্ক জাকারবার্গের ইয়ে থেকে বের হয়ে আসেন। জুকারবার্গ শব্দ তো জুকারবার্গ শব্দ, আচ্ছা মার্ক জুকারবার্গ, আমি ভাবছি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি রিকোয়েস্ট মেসেজ পাঠাইছে, কারণ সে আমাকে ফ্রেন্ডলি রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, কারণ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোনো উপায় নেই। সেটাই অলরেডি যার 43,000 ফলোয়ার তাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাহস করবে? যাক আমি আমি চট করে ব্রেক নিলাম জুকারবার্গের মেসেজটা পেয়ে, যে দেখি কে কি লিখছে, হাই লিখছে, পর আমারও একটা হাই বলা উচিত, মুরব্বী মানুষ, ফেসবুকের জনক, ফেসবুকের মালিক। ঢুকে দেখি বস এই মার্ক জুকারবার্গ, সেই মার্ক জুকারবার্গ না, সে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ে, ঠিক আছে। আমি এইমাত্র তাকে ব্লক করিলাম। লোকজন কেন মার্ক জুকারবার্গ নামে আইডি খুলে এবং ফেসবুকে বসে মার্ক জুকারবার্গের নামে একটা ফেক আইডি খুলে হাই পাঠাচ্ছে এবং ইয়ে লিভস ইন ঢাকা কলেজের জায়গায় আদমজি ক্যান্টনমেন্ট কলেজ লিখে রাখছে? মার্ক জুকারবার্গ আদমজি কলেজে পড়লে আমি অবাক হতাম না। আমি আসিফেন্দু ছবিকে প্রথম জেনে ফেসবুকে, এবং এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই যে আসিফেন্দু ছবি বাংলাদেশের ফেসবুক সেলিব্রিটি, এখন যেটা বা একটা কথা চালু হয়েছে ফেসবুক সেলিব্রিটি, ভয়াবহ রকম ফেসবুক। আমি যখন আমি প্রথম আসিফেন্দু ছবিকে দেখি এবং তার স্ট্যাটাসে 35টা লাইক, আমি যেই যুগের কথা বলতেছি সেই যুগে 35টা লাইক ছিল একটা ভয়াবহ ঘটনা, ঠিক আছে। দেখি আমি একটা লোক নাম আসিফেন্দু ছবি, 35টা লাইক, আমি জাস্ট জাহিদ খাটতে পড়ে গেছিলাম, একটা লোক 35টা লাইক কিভাবে পায়, মানে কিভাবে সম্ভব একটা লোক 35টা লাইক? আমি জাস্ট ক্লিক করলাম, দেখি একটু লোকটা সম্পর্কে খোঁজ খবর নিই, যে আসিফ ইন্দ্র শ্রম হোয়াটসঅ্যাটমক পত্রিকা, ম্যারিড টু মিতু, হ্যাঁ, ইন রিলেশনশিপ উইথ আরেকটা মেয়ের নাম দেয়া, ঠিক আছে। তারপর দেখি পড়াশোনা কোথায় করে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম, খুব ভালো। কলেজে কোথায় পড়েছিলাম, ইডেন কলেজ। এই জায়গায় গিয়ে আমরা টাকি খেয়ে গেলাম, মানে ব্যাপারটা ঠিক মিলে যাচ্ছিলাম না, যে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত ঠিক আছে, কলেজের জায়গায় লেখা ইডেন কলেজ। আপনি ফলোয়ার বাড়ানোর জন্য অনেক কিছু করে মানুষ, তামিল ছবির তামিল নায়িকা বি গ্রেডের, যেসব তামিলে অনেক বি গ্রেড মুভি হয়, কথায় না কথায়, হ্যাঁ মানে বি গ্রেডের নায়িকারা শাড়ি যে একটা বাহুল্য বস্ত্র, এটা আমরা অনেক প্রমাণ করে দিচ্ছে, যে আপনার শাড়ি ছাড়াও ছাড়াও শাড়ি মাফলারের মতো করে, মাফলারের মতো করে শাড়িটা গলায় পেঁচানো দিতে হবে, সমস্যা নেই। তো ওই বি গ্রেডের তামিল নায়িকার ছবি দিয়ে কলেজের জায়গায় ইডেন কলেজ লিখে ফলোয়ার বাড়ানো যায়, কিন্তু হয় কি লাভ বস বলেন, তোমাকে বলেন যে আপনি লাইক কিনে চাই আসিফ ইন্দ্র ছবি, হ্যাঁ পড়াশোনা কি আপনি কি জানি পড়ছেন, আপনি আপনি তো আইইআরএ পড়ছেন, আপনাদের কি জানি এমএড এমএড না আপনাদের এটার নাম
লাভ বস, আমি পড়ালেখা করিনি।
আচ্ছা আমি পড়াশোনা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কলেজ হচ্ছে ইডেন কলেজ, আমি জাস্ট স্ট্যান্ডার্ড রাখলাম। আমি তার 35টা লাইক দেখে যতটা না চমকাইছি, তার চেয়ে বেশি চমকাইছি ইডেন কলেজে পড়ছে একসময়। আপনি মনে হয় একমাত্র ছাত্র না ইডেন কলেজ থেকে পাস করা, একসময় নাকি বস নিয়ম ছিল আমার, আমি যখন স্কুলে পড়ি সিরিয়াসলি আমার ইচ্ছা ছিল বিকর্ণেসে আমি ভর্তি হব, কারণ আমি যখন আইডিয়াল স্কুলে পড়তাম আইডিয়াল স্কুলে তো কোনো মানে ওইটা কোয়েট ছিল না, এবং সেই সময়কার ছেলেদের ফ্যান্টাসি কী হয়, আমাদের আমাদের একমাত্র ফ্যান্টাসি ছিল বিকর্ণেস, আছে, আমি রিকগনাইজ করতে পারি। এবং সিরিয়াসলি আমি সিরিয়াসলি বলতেছি, আইসে না আমি আসলে কিন্তু রিকগনাইজ,
এই যে আমি আমি তো গল্পটা শেষ করিনি, কলেজ পর্যন্ত
গেছি, না 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 বস
স্কুল স্কুল রিকগনাইজ না না
পরে শুনলাম এরকম নাকি একটা আইন ছিল এক সময় যে ধরে নটরডেম কলেজ এখানে 1% কোটা রাখতে হবে মেয়েদের জন্য, এখানে 1% কোটা রাখতে হবে ছেলেদের জন্য। আমি বস ঠিক কোটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পরে শুনলাম যে না এটা আইনই আছে কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব না। এরপর অবশ্য আমার জীবনের লক্ষ্য বদলে যায়, আমি ভাবি যে রিকগনাইজার কেন আমাকে স্টুডেন্ট হয়ে ঢুকতে হবে, আমি তো টিচার হয়ে ঢুকতে পারি,
টিচার না
টিচার টিচারই বসে বস টিচার বলে দেয়, ঠিক আছে
হাই বস
টিচার হয়ে ঢুকতে পারি।
অনেকে টিচার হতে গিয়ে আমাদের আছে ইতিহাস আছে নামে টিচার কিন্তু কাজের টিচার আছে, তারপর আমি টিচার হয়ে ঢুকি না।
এবং
আমার
কি বলে বস আমি টিচার হয়ে ঢুকি না, আমি আমাকে ব্যাপারটা বলতে চাই যেটা হচ্ছে যে আমি স্কুলে থাকার সময় চাইছিলাম পড়বো, তো মানুষ যত সময় বদলায় মানুষের স্বপ্ন বদলায়, তারপর যখন কলেজে ভর্তি হইলাম তখন তো আরো বাস্তব জ্ঞান বাড়লো যে না বিকরণে আমার স্টুডেন্ট হয়ে ঢোকার দরকার, আমি টিচার হয়ে বিকরণে স্যার ঢুকাবো। এবং এই আনন্দের ব্যাপার কি হতে পারে যে আপনি সকালবেলায় ক্লাস নিতে ঢুকলেন, সারি সারি মেয়ে রাশি রাশি মেয়ে বসে রয়েছে, ঠিক আছে আপনি তাদেরকে বায়োলজি বুঝাচ্ছেন বায়োলজি পড়াচ্ছেন, ঠিক আছে এই চেয়ে তো আনন্দের বিষয় মানুষের জীবন আর হইতে পারে না। তারপর কলেজ থেকে আমি ইউনিভার্সিটিতে ঢুকলাম, আমার বিকরণে স্যার ই কেটে গেল, মোহটা কেটে গেল। এবং ইউনিভার্সিটি হওয়ার পর আমার জীবনের লক্ষ্য হলো যে আমি রোকেয়া হলের দাদু হব, আর মেয়েদের হলের দাদু হব, ঠিক আছে আপনি চিন্তা করতে পারবেন না, মেয়েদের হল রাত নয়টায় সাড়ে নয়টায় বন্ধ করে দেয়, ঠিক আছে দাদুরা বন্ধ করে দেয়,
ভিতরে একটা মাত্র পুরুষ
পুরুষ থাকে, সে হচ্ছে ওই দাদুটা মেয়েদের হলে সেই দাদুটা। তো আমি চেয়েছিলাম যে
আপনি একটা পয়েন্ট মিস করে গেছেন
দাদু হব,
এটা নিয়ে আপনার সঙ্গে আমার একদিন অফ এয়ারেই কথা হচ্ছিল যে আপনার জীবনের লক্ষ্যগুলো নিয়ে আপনি রোকেয়া হলে প্রথমে বিকারণে স্যার পড়তে চেয়েছিলেন, ঠিক আছে তারপর আপনার টিচার হইতে চাইছিলেন, ঠিক আছে তারপর রোকেয়া হলের দাদু হইতে চাইছিলেন। এর আগে আরেকটা জিনিস হইতে চাইছিলাম, ঢাকা শহরের লোকাল বাসের ড্রাইভার, কারণ ঢাকা শহরের লোকাল বাসের ড্রাইভারের পাশেই সব মহিলা এবং মেয়েরা বসে। আপনি বলছিলেন যে বস হাউ লাকি হি ইজ, চিন্তা করেন ঢাকা শহরের একজন ড্রাইভার সকাল 7টায় চালায় শুরু করে স্টার্ট করে রাত 12টা পর্যন্ত চালায়, এরকম একটা অমানসিক পরিশ্রম কেন একজন ড্রাইভার দিতে পারে জানে না, কেন দিতে পারে কারণ তার পাশে সবসময় মেয়ে থাকে। তারপর লক্ষ্য ছিল ঢাকা ঢাকা লোকাল বাসের ড্রাইভার হওয়া,
মানে আমার লক্ষ্যের মধ্যে বস এক ধরনের সুইটনেস ছিল, আপনার আপনি যে পারভার্টের জায়গা থেকে মানে বস এই যে আমাদের কারণটা জানাই সোজা গেলে বস হাতের ডানে মোড় নিলে গ্রিন রোড পড়বে, ওইখানে বস গ্রিন রোডে গিয়ে একটু আগালে বস হাতের বায়ে চেম্বার আছে, তিনতলায় মোহিত কামাল বসে, ডক্টর মোহিত কামাল এবং উনি আমার পরিচিত, আপনি যদি বলেন আমি আপনাকে,
উনি আপনার পরিচিত কেন আপনি দেখাইতেন
না? আমি দেখাতাম না,
তাহলে
আপনার মতো আমার কিছু মানসিক অসুস্থ বন্ধু আছে তাদেরকে নিয়ে প্রায় আমাকে মোহিত কামালের কাছে যেতে হয়।
যে লোক ঠিক আছে নিজের কলেজে যা লেখে ইডেন কলেজ ফেসবুক প্রোফাইলে, আর স্কুলের জায়গায় লেখে ভিকারুননেসা, আর প্রায় সময় প্রোফাইল পিকচারে তামিল ছবির বি গ্রেডের নায়িকার ছবি দিয়ে ফলোয়ার বাড়ানোর চেষ্টা করে, সেই লোক পারভার্সনের কথা বলতে,
পারভার্সন আপনি ভুগতেছেন, পারভার্স আপনি কিভাবে আপনি, আমি জাস্ট বস খুব জাতীয় একটি ইস্যু নিয়ে কথা বলতেছিলাম, ভূমিকম্প
ভূমিকম্প
আপনি নিয়ে গেলেন,
মাই গড ভাই
রেডিও নায়িকার মাফলার পর্যন্ত আপনি আলোচনা থেকে টেনে নিয়ে গেলেন,
রেডিও
আমি ভাবছিলাম যে আজকে ভূমিকম্প শিক্ষামূলক অনুষ্ঠান হবে এবং আমি আমার শ্রোতাদেরকে কিছু আইডিয়া দেবো,
ঠিক আছে
এ কারণ কি, কারণ হচ্ছে আপনি আপনি শোতে কি বলবেন না কোনো তো পড়াশোনা তো নাই, ঠিক আছে আপনাকে দেখে মনে হয় যে আপনি খুব সিরিয়াস, সারাক্ষণ কম্পিউটার নিয়ে বসে আছেন, নেট অন করে বসে আছেন, বসে বসে এই তামিল নায়িকা দেখতেছেন এবং তামিল নায়িকা দেখেন এসে তামিল নায়িকা কথা বলেন এবং তামিল নায়িকার বাইরে রাজি কিন্তু আপনি আর বেরোতে পারতেছেন না। আজকে যদি গত এক বছরের শো আপনাকে রেকর্ড করে শোনানো যায় তাহলে আপনি দেখবেন যে আপনি প্রায় তামিল নায়িকার প্রসঙ্গগুলো তোলেন, এই সেক্সের প্রসঙ্গগুলো তোলেন, মেয়েদের প্রসঙ্গগুলো তোলেন। রাজীব, বাংলাদেশের 15 কোটি মানুষের মধ্যে 7.5 কোটি মেয়ে, এটা আমি স্বীকার করি, বাট বাকি 7.5 কোটি তাদের কথাই
ওটা ভাবার জন্য আপনি আসেনি, আমি ছেলেদের বিভাগটা আপনি সামলান, আমি মেয়েদের বিভাগটা সামলাচ্ছি,
সামলান বস মেয়েদের বিভাগ আপনি সামলান কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে যে বিভাগ আপনি নিজে সামলাচ্ছেন ওই বোঝা আমার কাঁধে চাপাবেন না। আপনি জানেন যে আমি অসম্ভব সরল একটা জীবনযাপন করি, আমি নিজের বউ এবং নিজের গার্লফ্রেন্ড ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাই না,
অবশ্যই তাকান
না। আমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার নাই, আমার ফেসবুকে কোনো মেয়ের বান্ধবী নাই, এবং যেখানে মেয়ে আছে সেখানে আমি শো করি না। এই যে এই মেন্টাল বাচ্চারা শো করার কারণ কি? কারণ হচ্ছে আমি আপনি যাই তিনি নিচ্ছেন,
হ্যাঁ ঠিক আছে সেটাই। এবং আরেকটা জিনিস আমি শ্রোতাদের জানিয়ে রাখতে চাই, আসিফ এন্তাস রবি সেই আসিফ এন্তাস রবি যিনি বিসিএস দিয়ে চাকরি পেয়েও চাকরি করেননি, কারণ তার পোস্টিং হয়েছিল মহিলা ও শিশু বিভাগে। তিনি আমাকে বললেন, বস মহিলার শিশু আগ্রহ পাচ্ছে না বস, যদি কিশোরী আর তরুণী বিভাগে হইতো, কিশোরী ও তরুণী অধিদপ্তর, তাহলে বস চাকরিটা করতাম। এই হচ্ছে আসিফ এন্তাস রবি, তিনি মহিলা ও শিশু অধিদপ্তর চাকরিতে
বিপদে বললাম,
মহিলা ও শিশু অধিদপ্তর চাকরি পেয়েও
কোম্পানি
চাকরি করেননি।
মানুষকে একটু কারণ তিনি মানুষ সেখানে সে একের পর একটা আমি মানে
কিশোরী এবং তরুণী অধিদপ্তরে চাকরি খোঁজেন। একটা বিরতির পর আমরা আবার ফিরে আসছি, আমরা চেষ্টা করে দেখছি, দেখা যাক।
রাজীব ডাক্তার দেখান প্লিজ,
কিশোরী এবং তরুণী অধিদপ্তর বাংলাদেশে খোলা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে।
তোমরা শুনছো
মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাস রবি, এবং আমার সঙ্গে রয়েছে দা ইনবক্স কিং
রাজীব হাসান। এবং আমার ইনবক্সে আপনি কি জাকারবার্গকে ব্লক করছেন?
না, জাকারবার্গকে আমি ব্লক করি নাই,
না সে আমাকে জাকারবার্গ আমাকে টেক্সট পাঠাইছে যে আমি টেক্সটটা পড়ে শোনাই।
বস আপনার আপনার প্রাচীন আমলের সেট থেকে টেক্সট পড়ে শোনার খুবই সময় সাপেক্ষ,
না সময় সাপেক্ষ ব্যাপার না,
টেক্সট আমাকেও পাঠাইছে আমি পড়ে শোনাই। ইট ওয়াজ নট মাই ইন্টেনশন টু মিস গাইড ইউ রবি ভাই, ইট ওয়াজ জাস্ট এ প্র্যাঙ্ক, আই এম বিগ ফ্যান অফ ইয়োরস, আই এম রিয়েলি হার্ট। না মার্ক জুকারবার্গ, সেটা হচ্ছে যে তোমার হার্ট হওয়ার কিছু নাই, তুমি তোমার নাম মার্ক জুকারবার্গ রাখবা না জোকারবার্গ রাখবা না কি রাখবা, এটা একান্তই তোমার ব্যক্তি স্বাধীনতার বিষয়। কিন্তু সিরিয়াসলি যখন কোনো বিখ্যাত লোকের নামের সাথে মিলে যায়, তখন না বুকটা কেমন জানি চিনচিন করে ওঠে যে এত নাম তা তুমি নতুন কিছু নাম রাখতে পারো। যেদিন আমরা রবীন্দ্রনাথ নিয়ে শো করলাম, ওই দিন পাঁচটা রবীন্দ্রনাথ আমাকে ইনবক্স করছে, মানে ভয়াবহ ব্যাপার এগুলো। আইনস্টাইন ইনবক্স করে, ঠিক আছে, বিল গেটস ইনবক্স করে, মানে আমি কি বলবো মানে।
কিন্তু জাকারবার্গ আমাকে যেটা লিখছে সেটা আপনার সঙ্গে মিলতেছে না, আমাকে জাকারবার্গ লিখছে যে হোয়াই রবি ব্লক মি, টেল হিম আই এম মার্ক জাকারবার্গ, দি জাকারবার্গ, ডোন্ট মেস উইথ জাকারবার্গ, আই উইল পারমানেন্টলি ডিলিট হিজ অ্যাকাউন্ট।
বাস আমি বলি কি আপনাকে,
আমি বলি
ফেসবুকের ইংলিশ গ্রামার থেকে ইংরেজি বাক্য রচনা করা আর আমেরিকান ইংলিশ দুইটা কিন্তু দুই রকম। আমি আমি আপনাকে বলি, আমাদের এক বন্ধু নাম নাই বলল, খুব বিখ্যাত বাংলাদেশের বিশাল সেলিব্রিটি, আমরা তিনজন একসঙ্গে আমি বন্ধু সে আমেরিকা গেছি, তা আমেরিকা যাওয়ার পর তার মাথায় কী আইডিয়া আসলো, সে ইংরেজিতে কথা বলা শুরু করলো। আরও ভয়াবহ ব্যাপার কী জানেন বস, মানে বাঙালি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যেহেতু সে সেলিব্রিটি তাকে কিছু বলতে বলা হয়, যে অনুষ্ঠানে সবাই শাড়ি পরে আসছে পাঞ্জাবি পরে আসছে এবং একটু বাংলা বাংলা গন্ধ চারিদিকে মৌ মৌ করছে, রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে, সেখানে সে বক্তৃতা দিতে হচ্ছে ইংরেজিতে বক্তৃতা দেওয়া শুরু করছে, প্রত্যেকটা বাক্য শুরু হয় হোয়েন আই কাম ইন আমেরিকা, পুরো ক্লাস সিক্সের যে ইংরেজি বইয়ের যে টেন্সের যে চারটা তিনটা যে ইংরেজি বলার জন্য আপনি খুবই দুর্বল ইংরেজিতে বলতেছেন যে জাকারবার্গ আই উইল ব্লক হিম, হি হ্যাজ নো রাইট টু ব্লক মি, মানে জাকারবার্গ এইভাবে। কাল গতকালকে জাকারবার্গ একটা স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশের যে ফ্রি ইন্টারনেট নিয়ে, ঠিক আছে, আপনি ওই ইংলিশটা পড়ে দেখছেন বস, আপনি জাকারবার্গ বা আমেরিকান ইংলিশ সম্পর্কে একটা ধারণা।
একবার আপনার আইডি ডিএক্টিভেট করে দিবে পার্মানেন্টলি, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই।
আমারও কোনো টেনশন নাই,
আমার ভয় অন্য জায়গায়।
কারণ
আমার ভয় অন্য জায়গায়,
আর আপনার বুদ্ধি যদি এক হতো, ঠিক আছে, সে বানাইছে ফেসবুক, আর আপনি একটা বুক লিখছিলেন যেন অভিরূপে অভিযান, ঠিক আছে, যে বই ছাপার পর পাবলিশার মানে কি বলবো
আপনার সঙ্গে আমাদের এই শোয়ের ভবিষ্যৎ জড়িত, আপনার সঙ্গে মেন্টাস বাত্তিজালার ভবিষ্যৎ জড়িত, এটা আপনার সন্তানের মতো।
কোলটা আমার সন্তান,
এই শোটা আপনি জাহিদের দিকে আঙুল দেখা বলতে, এটা আপনার সন্তানের মতো।
জাহিদ কেন
বলছেন?
আপনি আবারও মানে বিলোটা বেস্ট আক্রমণ করতে যাচ্ছেন, আপনি আবারও
জাহিদ আপনার সন্তান পারে না।
জাহিদ হচ্ছে আমার বড় ভাই তুল্য, ঠিক আছে, কারণ জাহিদের থেকে আমি এক বছরে জুনিয়ার, জাহিদ আমার বড় ভাই তুল্য, ঠিক আছে,
আপনি আমার বড় ভাই তুল্য। না ডেফিনেটলি, আমি বলতে চাচ্ছি কি একটু সিরিয়াস হন,
আমি সিরিয়াস রাজীব,
একটু আমি প্লিজ এক মিনিট।
হ্যাঁ, জাকারবার্গের বুদ্ধি এবং আপনার বুদ্ধি, জাকারবার্গ কোনোদিন বাসায় ফেরার পথে সে মোহাম্মদপুর, ধরেন কথাবার্তা, জাকারবার্গ কালার মাঝে থেকে মোহাম্মদপুর যাচ্ছে রাত বাজে দেখতাম, এই সময় দেখলো রাস্তায় তেহারি বিক্রি হচ্ছে, বাসি তেহারি। জাকারবার্গ কোনোদিন সেই তেহারি কিনবে না, যে 50 টাকার তেহারি 20 টাকায় দিয়ে দিচ্ছে, আমি এক প্যাকেট কিনে বাসায় চলে যাই, ঠিক আছে। যে কাণ্ডটি আপনি করেছেন,
আমি আপনাকে বলি
অদ্ভুত ব্যাপার,
এই যে রংপুর
যাচ্ছেন, আপনি রংপুর যাচ্ছেন বাসে করে, ঠিক আছে, জাকারবার্গ বাসে করে ধরেন রংপুর যাচ্ছে, জাকারবার্গের পাশে একজন লোক বসে, সে জাকারবার্গকে বললো যে ভাই আসেন, দুই ভাই মিলে একটা ডাব খাই, ঠিক আছে। জাকারবার্গ কোনোদিন সে ডাব খাবে না, কারণ জাকারবার্গ জানে বাংলাদেশের রাস্তায় অপরিচিত লোকের দেয়া কোনো কিছু খেতে নাই। আপনি কি করছেন? আপনি রংপুর যাচ্ছিলেন, পাশের এক লোক বসে, আসেন ভাই ডাব খাই, মহা আনন্দে পাইপ দিয়ে চৌ চৌ করে ডাব খেলেন। তারপর সমস্যাটা কি হলো? আপনার আবিষ্কার করলেন যে আপনি রাস্তায় পড়ে রয়েছেন, তারপর রংপুর মেডিকেল কলেজ, তারপর আপনার জ্ঞান দুই দিন পর ফিরল, জ্ঞান ফেরার পর আপনি বললেন যে আমি প্রথম আলো সিনিয়র সাংবাদিক, তারপর লোকজন আপনাকে রংপুর মানসিক হাসপাতাল পাঠিয়ে দিল। খুব স্বাভাবিক, একটা লোক রাস্তায় ধুলাবালি।
এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে, এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে, যারা বিশ্বাস করে মনে করে পৃথিবীর মানুষ ভালো, পৃথিবীর মানুষ হৃদয়বান, পৃথিবীর মানুষ
বলে আপনি অপরিচিত লোক,
পৃথিবীর মানুষ অনেক ভালো চায় এবং সেই বিশ্বাস থেকে তারা ডাব খায়। এই পৃথিবীতে আরেক ধরনের মানুষ আছে যারা ডাব খাওয়ায়, ডাবের মধ্যে ঘুমের ওষুধ মিশ্রণ। এক ধরনের লোক চা আমি, যারা সরল বিশ্বাসে ডাব খায়। হ্যাঁ, তাদেরকে আপনি বোকা বলতে পারেন, নির্বোধ বলতে পারেন, তাদের বুদ্ধি হাঁটুর নিচে বলতে পারেন, বলতে পারেন, কিন্তু আপনার মতো লোক যারা বাসে উঠে মানুষকে ডাবের পানি খাওয়ায়া সর্বস্ব লুট করে, ছেলেদের খাওয়ান, ঠিক আছে, ছেলেদের আর কি লুট করতে পারবেন, কিন্তু বস মেয়েদেরকেও যে আপনি ডাবের পানি খাওয়ান এবং সর্বস্ব লুটে নেন, সর্বস্ব বুঝছেন, সর্বস্ব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটু সিরিয়াস হন, জাকারবার্গ আপনার আইডি ডিএক্টিভেট করলে কোনো সমস্যা নেই, কিছু না, আপনি আরেকটা আইডি হতে পারেন। আমার ভয় বস অন্য জায়গায়, আপনার ইনবক্সের চ্যাট স্টেজে যে জাস্ট ফেসবুক বলে যে এই চাষি বানছে, সে তো চেইতে আমি তার মা থাকে না। জাকারবার্গকে আপনি ব্লক করেছেন, আপনি জানেন ফেসবুকে একমাত্র ব্যক্তি যাকে ব্লক করে জানেন সেটা জাকারবার্গ। ফেসবুকে আপনি জাহিদ জাকারবার্গকে, আমার কথা যারা বিশ্বাস করতেছে না, তার মা জাকারবার্গের অ্যাকাউন্টে যান, গিয়ে তাকে রিপোর্ট করার বা ব্লক করার চেষ্টা করেন, আপনি দেখবেন যে তাকে ব্লক করা যায় না।
এক্স্যাক্টলি, এই কারণে
তাকে আসিবেন তার ছবি ব্লক করছে এবং তার মাথায় আগুন ধরে গেছে। সে অলরেডি তার যে
যাকে ব্লক করা যায়,
হ্যাঁ, তাকে রবি যখন ব্লক করছে, সে অলরেডি তার যে ইয়ে লেখে, কোড গুলো লেখে, কোডিং প্রোগ্রামার যারা আছে সবার চাকরি সে নট করে, আমাকে কিভাবে আসিবেন সিট ব্লক করে দিল। এবং আসিবেন দাস রবি, আজকে যদি রবির ইনবক্সের সবকিছু ফাঁস হয়ে যায়, আপনি পারেন শুধুমাত্র, সেই ক্ষমতা আপনার আছে, ঠিক আছে, জাকারবার্গকে ব্লক করা যায়। কারণ সবাই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ফেসবুকে
সবাই ফেসবুকে অ্যাকাউন্ট খোলে, আর ফেসবুক নিজে রবি ইয়েতে রবি খোলে, সবাই ফেসবুকে অ্যাকাউন্ট খোলে আর ফেসবুক নিজে রবি খোলে, ঠিক আছে? আমি আপনি একটা কথা বললেন তো ইংরেজির কথা, যে আমেরিকার বা সংস্কৃতি আমাকে বলতে বাধ্য করতেছেন। রবি ভাই যখন আমেরিকায় গেল, সে সব সে তো খুবই গোছানো মানুষ, বুঝলেন যাই, সে তো খুবই গোছানো মানুষ এবং খুবই, আপনি দেখেন সে তার এই যে শোতে ঢুকে দেখে কত কিছু নোট করে নিয়ে আসে, ঢুকছে এত সাজানো গোছানো মানুষ। সে আমেরিকা তার কি কি লাগবে সব সে নোট ডাউন করে নিয়ে গেছে, হঠাৎ করে আবিষ্কার করলো সবই নিয়ে গেছে, আন্ডারওয়্যার নিয়ে যেতে সে ভুলে গেছে। তখন সে একটা আমেরিকার এক আন্ডারওয়্যার দোকানে গেছে আন্ডারওয়্যার কিনবে। এখন তার কাট আন্ডারওয়্যার পছন্দ হয়েছে, একটা গোলাপি কালার একটা আন্ডারওয়্যার, ছোট ছোট ফুলের প্রিন্ট, ফুলের প্রিন্ট, একটা হলুদ রঙের আন্ডারওয়্যার, ছোট ছোট প্রিন্ট,
নেটালা
নেটালা,
রাইট,
একটা ট্রান্সপারেন্ট আন্ডারওয়্যার, সে এরকম 1500 আন্ডারওয়্যার নিয়ে তার পাশে ওখানে যে সেলসম্যান আছে সে আসছে। সেলসম্যান তাকে কি বলবে, সে রবি তখন তাকে বলতেছে ক্যান আই হেল্প ইউ, সেলসম্যানকে আপনি বলতেছেন ক্যান আই হেল্প ইউ, তাহলে সেলসম্যান আপনাকে বলবে ক্যান আই হেল্প ইউ, আপনি সেলসম্যানকে বলবেন না, বুঝছেন? রাজাল তো গেলে গেছে, আপনি সেলসম্যান আসছেন ক্যান আই হেল্প ইউ,
আর বানায় বানায় কি বলবে,
বানায় এইটা এইটা তো আপনি আমাকে বলছেন, আমি বললাম যে সেলসম্যান বললাম ক্যান আই হেল্প, তখন দেখলাম সে তবদা লেগে গেলাম, মানে সে তবদা লাগবে কারণ সে আসছিল এই কথা বলতে যে ক্যান আই হেল্প ইউ স্যার, সে ভাবতে শুনে আপনি তাকে বলতেছে ক্যান আই হেল্প ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা ভূমি কোম্পানির কথা বলতেছিলাম এবং আপনি ভূমি কোম্পানি প্রচুর গবেষণা করছেন, পড়াশোনা করছেন, বলেন কি বলতে চান?
ভূমি কোম্পানি আমার কোনো বক্তব্য নাই, আমার বক্তব্য শেষ, ভূমি কোম্পানির বক্তব্য শেষ, জুকারবার্গকে নিয়ে বক্তব্য শেষ, সবকিছু নিয়ে আমার বক্তব্য শেষ। তবে কালকে প্রথমবারের মতো জুকারবার্গ বাংলাদেশে একটা স্ট্যাটাস দিয়েছে এবং বাংলাদেশে এক মেয়ের ছবি দিয়ে, একজন রিপোর্টার ফটো জার্নালিস্ট, তার একটা ছবি দিয়ে আর জুকারবার্গ লিখছে যে সে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে কি কি উপকার পাচ্ছে
সেখানে, নাকি সে মেয়েকে পাকিস্তানি হিসেবে।
হ্যাঁ, আমি 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 তো রাজ্জাকি, ঠিক আছে, আমি রাজ্জাকি, এই জন্য আমি কালকে রাত্রে জায়গা ছিলাম এবং 13 মিনিট আগে দেখি যে জুগারবাগের একটা স্ট্যাটাস এবং সেখানে সে পাকিস্তানি মেয়ে লিখছিল এটা প্রথমে, পরে সেটাকে বাংলাদেশি করছে এবং এটা বোঝার সহজ উপায় হচ্ছে আপনি তার স্ট্যাটাসে গিয়ে এডিটেড ভার্সনে ক্লিক করলে তার আগের যে জিনিসটা পাবেন সেখানে স্পষ্ট করে লেখা আছে যে এ জার্নালিস্ট ইন পাকিস্তান হু ইউজেস আর মোবাইল ফোন টু গেট আপডেটস অন জবস অ্যান্ড নিউজ অ্যাসাইনমেন্টস, ঠিক আছে, পরে এটাকে সে সংশোধন করে বাংলাদেশ করেছে, মানে জুকারবার্গ বস ভুল করে, মানুষ মাত্রই ভুল হয়। যাই হোক, আমরা কি নিয়ে যেন কথা বলছি,
ভূমিকম্প এবং আপনাদের ওই জায়গা পত্রিকা আপনি কাজ করতেন যে তারা ঘোষণা দিল যে বন্যা টন্যা হবে,
হ্যাঁ ওইসব বলতেছিলাম। তো ভূমিকম্প নিয়ে বস এই আমি যথারীতি ইয়েতে ছিলাম, বাথরুমে ছিলাম এবং ভূমিকম্পের ব্যাপারে সতর্কতামূলক বার্তা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে যারাই বাথরুমে যাবেন ভূমিকম্প তার আপনাকে ওয়ার্নিং দিয়ে আসবে না, ভূমিকম্প বিয়ে না যেটা আপনাকে কার্ড আগে পাঠাবে দিনক্ষণ ঠিক করে ভূমিকম্প আসবে, যে কোনো সময় যে কোনো স্থানে আসতে পারে, কাজেই সব সময় বাসার দরজার পাশে একটা ইমার্জেন্সি ব্যাগ রেডি রাখুন যাতে আপনি ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে পারেন, নিরাপদ স্থানে চলে যেতে পারেন। আর নিরাপদ স্থানে চলে যাওয়ার সময় না থাকলে আপনি এমন কিছু নিচে লুকাবেন যাতে ওপর থেকে কোনো কিছু ভেঙে টেঙে পড়লে আপনি সেখানে চাপা না পারেন। দয়া করে বাসার স্টিল আর্মিতে একটু ফাঁকা করেন, কারণ স্টিল আর্মি উল্টে সেটার নিচে চাপা পড়ে আহত হওয়ার সম্ভাবনাও অনেকখানি, এবং যারা আমার মতো ঠিক ভূমিকম্পের সময় সাওয়ান এবং সাবান গায়ে মাখা অবস্থায় থাকেন তাদের জন্য পরামর্শ হচ্ছে বড় সাইজের একটা টাওয়েল অলওয়েজ হাতের কাছে রাখেন, কারণ আপনি ভাবলেন যে ঠিক আছে আমি জামা কাপড় পরে বের হই, ওই সামান্য সময়ের মধ্যে যা ঘটার ঘটে যেতে পারে। সো যেহেতু যান বড় মালের চাইতে টাওয়েলটা হাতে নিয়ে দৌড়াতে থাকেন, ঠিক আছে, দৌড়ে বাসের বের হন, নিরাপদ স্থানে পৌঁছান, তারপর টাওয়েলটি জায়গা মতো পেঁচিয়ে নিন, এ হচ্ছে বস।
খুবই ধন্যবাদ রবি ভাই, এবং অবশ্যই সঙ্গে একটা রেডিও নিতে ভুলবেন না, কারণ সেই বিধ্বস্ত অবস্থাতে আপনার মনোবল যদি চাঙা রাখতে চান তাহলে মেন্টস বাড়তি জ্বালা সত্য শুনতে হবে, সেটাই, কারণ আপনি যখন মেন্টস বাড়তি জ্বালা শুনবেন তখন আপনার কাছে মনে হবে এই যে আমি চাপা পড়ে আছি ধ্বংসস্তূপের নিচে, আমি উদ্ধার পাবো কিনা আমি জানি না, হয়তো ধুকে ধুকে আমি এখানে মরবো, এর চেয়েও খারাপ পরিস্থিতি হইতে পারে, এর চেয়েও খারাপ পরিস্থিতি হইতে পারে, আপনাকে মেন্টস বাড়তি জ্বালা সেটা শুনতে দিতে পারে। যখন আপনি মেন্টস বাড়তি জ্বালা শুনবেন তখন আপনার মনে হবে যে আমি অনেক ভালো অবস্থায় আছি, আমার জীবনে আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারে, যেখানে বাংলাদেশের মেন্টস বাস্তু জ্বালানোর মধ্যে একটা শো হয়, সেটা শুনতে হয়, এর চেয়ে বড় ভয়াবহ অভিজ্ঞতা আর কি হতে পারে? কারণ এখানে আসি বেন্দু ছবি, আপনি আমাকে যে বলেন আমি বুদ্ধি কোনোদিন ভূমিকম্প টের পান নাই, এটি একটা
নামী ভূমিকম্প আজকেও টের পাইছি,
আজকেও টের মানে আপনি এর আগে কোনোদিন ভূমিকম্প টের পান নাই? কথা বলতেছি হঠাৎ করে ভাবি দেখে আল্লাহ গোবল আমার দিকে দুই হাত বাড়ায় ছুটে আসছে, আসলো এবং ভাবির যে ওয়েট এবং ওই অবস্থা যে ভাবি যেই মোশনে দুলতে দুলতে আসতেছিলাম আমাকে যে জয় টয় ধরতো, তাহলে ভূমিকম্প হচ্ছে ভয়াবহ ঘটনা, ঠিক আছে? তখনই বুঝলাম যে আজকে ভাই আপনার প্রতিটা কাহিনীর মধ্যে কোনো না কোনো ভাবে হয় ভাবি, নয় তামিল নায়িকা, নয় মেয়ে, নয় আন্ডারওয়্যার, কোনো না কোনো ভাবে এগুলি ঢুকে পড়ে। কারণটা কি মানে আপনার কথা শুনে আমার এক মানসিক রোগীর কথা মনে পড়লো, তার অভ্যাস ছিল সে শুধু গুলতি পারতো, হ্যাঁ সে সবাই গিয়ে গুলতি পারতো, গুলতি পারতো তার কার কোনো কারণ সারাদিন গুলতি পারে পরে তারা আপনার পাবনা মানসিক হাসপাতালে নেওয়া হলে তাকে ব্যাপক চিকিৎসা করা হলো, চিকিৎসার একটা পার্ট ছিল গরম পানি দিয়ে গোসল করা হলো, চিকিৎসার একটা পার্ট ছিল ইলেকট্রিক শক দেওয়া, চিকিৎসার একটা পার্ট ছিল তাকে চরমভাবে বেতানো, এরপর সে একটা পর্যায়ে সুস্থ হলো। সুস্থ হওয়ার পর ডাক্তার সে সুস্থ কিনা একটা পরীক্ষা করছে, পরীক্ষার জন্য তাকে বললো যে আচ্ছা ধরো তোমার রুমে তুমি একটা রুমে একা রাত্রেবেলায় তোমার রুমে মাধুরীকে ঢুকিয়ে দাও, তুমি কি করবা? কারণ সে বললো যে আমি মাধুরীর জামা খুলবো, চাকরি তো মা খুশি, গুড, সে সুস্থ হয়ে যাচ্ছে, আমি এটা খুলবো সেটা খুলবো বলতে বলতে ডাক্তার মোটামুটি নিশ্চিত যে সে কোনো অবস্থায় তার গুলতি মারার কথা বলতেছে না। তারপর আমি ওইটা খুলে ওইটা ইলাস্টিক দিয়ে মাধুরীকে একটা গুলতি মার, আপনার অবস্থা হচ্ছে হুবহু একই রকম, যে কোনো আলোচনা সেটা হোক ভূমিকম্প হোক সেটা টিকটিকি হোক সেটা তেলাপোকা, আপনি কোনো না কোনোভাবে সকল আলোচনা মেয়েদের মধ্যে নিয়ে যান, আপনার স্ট্যাটাস পরে মেয়েরা, আপনি যদি ফেসবুক নিয়ে কোনো কথা বলছেন মেয়ে থাকবে, ভূমিকম্প নিয়ে কথা বলছেন মেয়ে থাকবে, মেয়ে ছাড়াও
ছেলেও আছে, ছেলেদের নিয়েও আগ্রহ দেখানো,
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একটু আপনার একটু মানসিক পরিপক্কতা বাজি
এবং আজকে আমাদের একবার এসএমএস কল দেখানো যায় বলছে, আমাদের এসএমএস কল দিতে হবে
না, আমাদের এসএমএস কল না, সেটি হচ্ছে যে আমরা গত মঙ্গলবার একটা প্রবলেমের কথা আমাদের শ্রোতাদেরকে জানিয়েছিলাম যে রাজীব হাসান তার বইয়ের কাছে ধরা খেয়েছেন, কাহিনীটা খুবই সিম্পল ছিল, কাহিনীটা কি ছিল রাজীব আপনি ইতিমধ্যে টের পেয়ে গেছেন যে রাজীবের একটু চারিত্রিক সমস্যা আছে, তো রাজীব যা করে ভাবি ঘুমাচ্ছে এই সময় রাজীব মোবাইল ফোনে আরেকটা মেয়ের সঙ্গে খুবই অন্তরঙ্গভাবে কথা বলছিল, হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে যে ভাবি উঠে আসছে এবং রাজীবের পুরো কনভারসেশনটা ভাবি শুনে ফেলেছে। এখন রাজীব কিভাবে তার বউকে ম্যানেজ করবে এটা নিয়ে আমরা শ্রোতাদের কাছে আইডিয়া চেয়েছিলাম এবং শ্রোতারা অসংখ্য আইডিয়া পাঠিয়েছে, তার মধ্যে মজার কয়েকটা আইডিয়ার কথা আমরা শেয়ার করতে চাই এবং আমরা আজকে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করতে চাই। ম্যাগনেটিক মুন্না সে লিখছে যে রাজীব তার বউকে বলবে সে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বউ পটানোর 101টা কৌশল জেনে নিচ্ছিল, ম্যাগনেটিক মুন্না আইডিয়াটা খুবই ভালো। আরেকজন লিখছে শরণ সে লিখছে সমাধান তো হাতের কাছে আছে, বললেই হয় আমার অনেকদিনের ওর ফ্রেন্ডের সাথে টক করছিলাম, ভাই শরণ মায়ের একটাও মাটিতে পড়বে না, গার্লফ্রেন্ড হোক অথবা বয়ফ্রেন্ড হোক তাদের মূলত যে ব্যাপার নিয়ে অ্যালার্জি থাকে সেটা হচ্ছে এক্স গার্লফ্রেন্ড এবং এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে। রাজীবের বউ যদি রাজীবকে একটা ঝাঁটার বাড়ি মারে কিন্তু রাজীব যদি এই কথা বলে যে আমি আমার পুরনো বান্ধবীর সাথে কথা বলছিলাম তাহলে তাকে তিনটা ঝাঁটার বাড়ি মারা হবে। তারপর আপনার সুনাইয়া নামে একজন লিখেছে যে রাফি মোহাম্মদ সুনাইয়া যে বললেই হয় রবি ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড ফোন দিছিল, হ্যাঁ এটা এটা বলা যাইতেই পারে। তারপর লিখছে আত্মজীবন শুভ লিখছে যে সমাধান একটাই, রাজীবের বউয়ের উচিত অন্য ছেলের সাথে এক রাত ফোনে গোটা রাত জুড়ে গল্প করা,
এটা খুবই ভালো কথা
বলছেন। আক্তারুজ্জামান না শুভ কেন এক রাত কেন এক রাত কেন নো 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 আমি 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 আগে বলে দিই রাজীব, সেটি হচ্ছে যে আক্তারুজ্জামান শুভ কুকুর যদি কামড় দেয় আপনি কি কুকুরকে পাল্টা কামড় দেবেন? রাজীব একটা নোংরামি করে, রাজীব তার ঘরে বউ রেখে সে আরো চারটা মেয়ের সাথে প্রেম করে, তা বলে রাজীবের বউকেও কি একই নোংরা পথে একই অন্ধকার পথে হাঁটতে হবে? প্রতিশোধমূলক কোনো আইডিয়া না পাঠিয়ে আখতারুজ্জামান শুভ একটি ভালো আইডিয়া পাঠান, যেটি আমরা যাতে আপনাকে আমরা বিজয় করতে পারি।
আমি ঘরে বউ রেখে, আমি কখনোই ঘরে বউ রেখে আরেকটা প্রেম করি না, আমি যখন আরেকটা প্রেম করতে যাই সঙ্গে বউকে নিয়ে যাই,
ঠিক আছে?
না, আপনি উল্টা কথা যে আমি আরো প্রেম করি কিন্তু ঘরে বউ রেখে প্রেম করি, ঠিক আছে? আপনি এত ভালো নারাজি যে আপনি আরেকটা মেয়ের সাথে প্রেম করতে যাবেন তখন আপনি নিজের বউকে নিয়ে যাবেন, আপনি যে কি জিনিস এটা শুধু
আমাদের ফোন আসছে, আমরা ফোনটা নিয়ে নিই।
হ্যালো, কে বলছিলেন?
মানে
কার সাথে কথা বলতে পারতেছো, রবির সাথে না রাজীবের সাথে? তারপর কি অবস্থা, কথা দেখি
সুমি অনেক হ্যাপি, রবি অনেক রুবেল।
আমি নানমাস থেকে বলতেছি।
নানমাস থেকে? তুমি কি জানো যে আমার আমার দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। আমি সবসময় দেখছি যে যাদের বাড়ির শেষে গঞ্জ আছে তারা খুব ভালো হয়, যেমন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে সিদ্ধিরগঞ্জ, সিরাজগঞ্জ, তারপর বস আর কি গঞ্জ আছে,
সিঙ্গাপুরগঞ্জ,
সিঙ্গাপুরগঞ্জ খুবই খুবই ভালো হয়। সুমি তুমি কি জানো যে গতকাল রাত্রে আমি কি স্বপ্ন দেখছি? আমি স্বপ্ন দেখছি যে আমি নারায়ণগঞ্জ গেছি, ট্রেন থেকে নামছি, তুমি স্টেশনে দাঁড়ায় নিছো, তারপর তুমি আমার দিকে দৌড়ে আসতেছো, তারপর আমি তখন আমি খেয়াল করলাম যে এটা আসলে নারায়ণগঞ্জের ট্রেন না, এটা ছিল সিলেটের ট্রেন, আমি ভুল করে উঠে পড়েছি, তো আমি চলচ্চর ট্রেন থেকে লাভ দিয়ে নারায়ণগঞ্জে নেমে গেছি।
তুমি তোমার ফোনটা চালু রাখো, রেডিওটা অফ করো, কারণ হচ্ছে কি রেডিওর কথা, রেডিও দিয়ে আবার এসে প্যাচ লেগে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, রেডিওটা যদি তুমি যদি অফ করো তাহলে কথা বলতে আমাদের জন্য সুবিধা হয়, তুমি কাইন্ডলি একটু রেডিওটা অফ করো, করছো না? হ্যাঁ, গুড ফাইন। হ্যাঁ বলে না, আপনি আপনি দৌড়াচ্ছেন, সুমি দৌড়াচ্ছে, আপনি দৌড়াচ্ছেন, সুমি
দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি না, আমি যে ট্রেনে আছি সেই ট্রেন দৌড়াচ্ছে। এবং যেহেতু আপনি মেয়ে মানুষ ছাড়া কোনো কিছু ভাবেন না, ট্রেন যখন চলে বা ট্রেন যখন দৌড়ায় তখন টকবক টকবক শব্দ হয় না, এমনকি মানুষও যখন দৌড়ায় সুমির মতো একটা কোমল মনের, কোমল শরীরের, কোমল পায়ের একটা মেয়ে যখন দৌড়াবে টকবক টকবক শব্দ হবে,
আমি
নূপুরের রিনিক ঝিনিক শব্দ হবে, তাই না সুমি?
আমি আপনার দৌড়ের কথা বলছিলাম, আপনি দৌড়াচ্ছিলেন না, টকবক টকবক শব্দ হচ্ছিল।
রাজীব, আপনি নিজে ঘোড়া দেখে জগতে সকল প্রাণীকে ঘোড়া গাধা হওয়ার কোনো কারণ নাই। সুমি
একবার গাধার পিঠে, না একবার ঘোড়ার পিঠে চড়ে
ভূমিকম্পে
রাজীব, রাজীব ভূমিকম্পের সময় কোথায় ছিল? এগুলি অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন রাজীব, জাস্ট রেস্ট পায় কখন জানো, যখন এই শোটা করে। এর বাইরে রাজীব নানান কাজে ব্যস্ত থাকে, সেগুলি নাই বা শুনলে তুমি বাচ্চা মানুষ। হ্যাঁ বলো সুমি।
রবি ভাই আমি তোমাকে বলি, এই শোনো, এই সুমি, হ্যালো।
হ্যাঁ
রবি ভাই, একবার রবি ভাই একটা ঘোড়া আছে, হ্যাঁ রবি ভাই ঘোড়ায় করে বিশ্ব ভ্রমণে বেরিয়েছে, হঠাৎ করে এক জায়গায় লেখা থাকা যে এখানে স্বল্প মূল্যে পিএইচডি ডিগ্রি বিক্রয় হয়। সেটা চিন্তা করলো যে জীবনে বহু শখ ছিল, একটা পিএইচডি ডিগ্রি করবো, আমার নামের আগে লেখা থাকবে ডাক্তার আসিবেন তো শ্রবি। সে তখন বলছে, ভাই আসলে আপনারা পিএইচডি ডিগ্রি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ আমি বিক্রি। কত দাম? মাত্র $2। ভাই মাত্র $2 একটা পিএইচডি ডিগ্রি বিক্রি করেন? হ্যাঁ আপনি কিনবেন? হ্যাঁ হ্যাঁ দেন আমাকে একটা পিএইচডি ডিগ্রি দেন। তো রবি ভাই $2 দিচ্ছে এবং রবি ভাইকে একটা পিএইচডি ডিগ্রির একটা সার্টিফিকেট। শোনো
গল্প, আপনার এই একই গল্প যে গল্প আপনি এর আগে বারোবার বলছেন,
বারবার বলি
মানে গত সপ্তাহে বারবার, একটু সুমির কথাটা।
এবং তারপর হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি তো একটা ডিগ্রি পাইলাম, আমার ঘোড়াটাও যদি একটা ডক্টরেট ডিগ্রি পায়, পিএইচডি ডিগ্রি পায়, কত না ভালো হবে। তখন সে আবার সেই পিএইচডির দোকানে গেছে, যে বলছে ভাই আমার ঘোড়াটাকে একটা পিএইচডি ডিগ্রি দিবেন $2 দিয়ে। তখন তারা বলছে আমরা শুধু গাধাদেরকেই পিএইচডি ডিগ্রি বিক্রি করি, ঘোড়াদেরকে করি না। হ্যাঁ সুমি বলো তুমি।
আমি
আর রবি ভাই একসাথে গোসল করি,
তাই না?
হ্যাঁ একসঙ্গে গোসল করো?
হ্যাঁ আজকে করছি।
আজকে? ফাইন, দ্যাটস নাইস। অঞ্জনের একটা গান আছে লজ্জার ভান করা একই সাথে চান করা, গুড। এই যে দেখেন একটা সরল মেয়ের একটা সরল স্বীকারোক্তিটা নোংরা জায়গায় নেই,
না না সে তার বাথরুমে ছিল, আপনি আপনার বাথরুমে ছিলেন,
হ্যাঁ
সেটাই তো। তাহলে
আপনি কি বললেন যে
আমি কি বললাম?
আপনি অলরেডি একটা কবিতা লাগলেন
কোথায়,
লজ্জা ভাঙা অমুক তমুক কিছু বললেন,
ভাঙা মানে
অদ্ভুত কথা।
শুভ শোনো,
আপনি কি কি ভাবছেন? কালকে রাত্রে আমি কি স্বপ্ন দেখছিলাম তোমাকে বলি, ছেড়ে হচ্ছে কালকে রাত্রে অঞ্জন দত্ত আমার কাছে আসছিল। অঞ্জন দত্তকে বললাম যে দেখো বারোই মে একটা বিখ্যাত দিন, বারোই মে যখন আমরা শো করব, এই শোর প্রথম কল দেবে হয় মানিকগঞ্জ থেকে নয়তো নারায়ণগঞ্জ থেকে নয়তো সিদ্ধিরগঞ্জ থেকে একটা মেয়ে, তার নাম হবে সুমি।
হ্যাঁ
তখন আমি বললাম যে অঞ্জন দত্ত বললো তাহলে বস একটা গান লিখে ফেলি সুমিকে নিয়ে, এবং সুমিকে নিয়ে অঞ্জন দত্ত একটা গান লিখছে, এবং গানটা আজকে আমাদের শোর আগে অঞ্জন দত্ত আমাদেরকে মেইল করছে, তোমাকে নিয়ে একটা গান লিখছে অঞ্জন দত্ত, এবং এই বারোই মেয়েকে নিয়ে একটা গান লিখছে। তো গান শুনতে গিয়ে দেখি যে সুমির জায়গায় মালা লিখছে, তা আমি বললাম যে কি ব্যাপার অঞ্জন, তুমি সুমির জায়গায় মালা লিখলে কেন? সুমিতে না ছন্দের মিল দেওয়াটা খুব,
সুমির সঙ্গে যেসব মিল হয় সেই মিলগুলো আসলে আমাদের শ্রোতারা নিতে পারবে।
সুমি
চুমি,
হ্যাঁ চুমি
চুমি
ঘুমি,
হ্যাঁ
আলো আছে, কিন্তু মালার সাথে
ডালা যায়,
ডালা যায়, শালা যায়, কালা যায়, ডালাও যায়। তো এই গানটা অঞ্জন দত্ত তোমাকে নিয়ে লিখছে, এবং তুমি যখন গানটা শুনবা তখন তুমি সবসময় মাথায় রাখবে যে গানটা তোমাকে নিয়ে অঞ্জন দত্ত লিখছে, অন্য কাউকে নিয়ে না। ছোট্ট করে আমরা সেই গানটা শুনে আসি আজকে বারোই মে, বারোই মে নিয়ে অঞ্জন দত্তের সেই প্রেমিকা মালার একটা দুর্দান্ত গান আছে মালাকে নিয়ে, এবং এই বারোই মে চলে যাচ্ছে, আমরা সেই গানটা বাজাবো না, এটা হতেই পারে না। শুনো সেই গানটি।
তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিপি চন্দ্রের ঝুমকো কানের দুল, আজ বারোই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল, তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেনি পার্কের সংসার, তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজার বিদেশি উপহার, এই শুভ দিনে নানান কাজের থাকে পড়ছে কি মনে তোমার, এই বারোই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার, আজকাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে মনের ভেতর ঘুমের ঘরে, তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে? তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটা চলা তো রে, তোমার গন্ধ ফরাসি আনায় আনায় অভিমান অপর্ণা সেন, বৃষ্টি এলে চলে যাও জয়সলমি শীতকালে কোডাই কানা, দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান, তোমার জন্য তবে রয় ভাইদের দরজা সদাই খোলা, সাদার সেটার আলিয়াশ্রাসে দিনগুলি ঘেরা, তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে মনের ভেতর ঘুমের ঘরে, তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে?
আপনি একা এই দেশে পারভার্ট না, আরো লোকজন পারভার্ট আছে, এবং আপনাকে পারভার্ট কিং বললে তারা মাইন্ড করতে পারে, এবং তিন ধরনের ব্যক্তির কথা কখনো মন খারাপ করতে নাই। এক ধরনের ব্যক্তি হচ্ছে শিশু, যারা কিছুই
বোঝে না
কথা বলে,
যেমন আসিফ এন্তা ছবি একজন বয়স্ক শিশু। ধন্যবাদ।
হ্যাঁ, আরেকজন হচ্ছে বৃদ্ধ, যারা আসলে বয়সের কারণে একরকম শিশুই,
একরকমের শিশু, যেমন রাজীব, যেমন রাজীব, যেমন রাজীব হাসান একজন প্রবীণ লোক। এবং একজন প্রবীণ লোক তারা নানান ধরনের ভুল করেন। তারা পার্কে হাঁটতে গিয়ে হঠাৎ করে বাসার ঠিকানা হারিয়ে ফেলেন, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা রাত্রে ডিনার করার পর ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ করে মনে হয় যে আমি কি খাইছি না খাইনি। বয়স্ক লোকদের এই প্রবলেমটা হয়, স্পেশালি তারা এই প্রবলেমটা করেন। হঠাৎ করে বাসায় ফিরছেন, রাত দুইটার সময় দেখলেন 50 টাকার তেহারি মাত্র 21 টাকায় বিক্রি হচ্ছে। তারা 1 কেজি তেহারি কিনে বাসায় গিয়ে হাপুস হাপুস করে খান, এবং ফলশ্রুতিতে এরপর তারা যে সমস্যায় পড়েন সেই সমস্যার কথা রেডিওতে বলা যায় না। তিন ধরনের কথা লোকজনদের কথা, আমি শেষ করে নিই, আমি র্যাপ করে দিচ্ছি আপনারা। তিন ধরনের লোকদের কথায় কখনো আহত নেই। এক হচ্ছে শিশু, যেমন আসিফ এন্তা ছবি, তার বয়স হয়তো এখন 21 বছর। 21 বছরের লোকজন কি শিশু
শিশু? তিনি প্যান্টি করেন শিশু,
তাই কি বল?
সেটা হচ্ছে অনেকে মিস করে গেছে ব্যাপারটা।
আসিফ এন্তা ছবি একজন শিশু,
শিশু তিনি প্যান্টি করেন শিশু।
ওকে, শিশু 21 বছর।
কণ্ঠে শুনতে খুবই ভালো লাগছে। আপনি বস আবৃত্তি কার না, আপনি আবৃত্তি মাইক্রোবাস।
আসিফ এন্তা ছবি একজন শিশু, তিনি প্যান্টে করেন শিশু,
এবং তার বয়স হতে পারে 21, কিন্তু মানসিক ভাবে সে শিশুর মতো পবিত্র, শিশুর মতো শারীরিক ভাবে সে নরম, এবং শিশুর মতো বিস্ময় নিয়ে সে গোটা পৃথিবী দেখে।
শিশুর মতো
শিশুর মতো শারীরিক ভাবে নরম,
নরম
শারীরিক ভাবে নরম হয়। শারীরিক ভাবে
শক্তিশালী হয়, শারীরিক ভাবে দুর্বল হয়। আরাম পান না, কারণ কি তার নরম নরম লালপা লালপা শরীর এক ধরনের আনন্দ দেয়।
শরীর না, শরীর,
শরীরই বলতে পারছে, আপনি শরীর বলতেছেন, দিস ইজ তোর শরীর, ঠিক আছে, শরীর। আর হচ্ছে রাজীবের মতো বয়স্ক লোকের কথায় কখনো করতে হয় না, কারণ মানুষের যখন বয়স হতে থাকে তখন তার যুক্তি বুদ্ধি কমতে থাকে। আর থার্ড ক্যাটাগরিতে কি?
থার্ড ক্যাটাগরি হচ্ছে
পাগল। পাগল
রবি ভাই পাবনায় ছিল দীর্ঘদিন, এবং প্রায় তাকে এতদিন তাকে থাকতে হইতো না আসলে। ইনফ্যাক্ট ওই পাবনায় তখন তিনটা ছিল ভয়ঙ্কর, তিনজন ভয়ঙ্কর রকমের পাগল। একজনের নাম আকাশ, একজনের নাম রবিউল, আর একজনের নাম রবি। অনেক শক থেরাপি দেওয়া হয়েছে, কারেন্ট শক টক দেওয়া হয়েছে। তারপর আকাশকে জিজ্ঞেস করা হয়েছে, আকাশ বলো তো 3 গুণ 3 কত হয়? আকাশ বলছে 381। ডাক্তার খুবই হতাশ, এত এত থেরাপি, শক থেরাপি, অমুক থেরাপি, তমুক থেরাপি, লাভ হইল কি? রবিউলকে জিজ্ঞেস করছে, রবিউল বলো তো 3 গুণ 3 কত হয়? রবিউল বলছে মঙ্গলবার। ডাক্তার আরো হতাশ, এই কি অবস্থা? তারপর ডাক্তার আসিফ এন্তা ছবিকে জিজ্ঞেস করছে, রবি বলো তো 3 গুণ 3 কত হয়? রবি বলছে 9, 3 দিয়ে 3 গুণ করলে 9 হবে। ডাক্তার খুবই খুশি, যা একটা রোগী তন্ত্র তো সেরে উঠছে, বলছে ওয়েল ডান রবি, তুমি এখন পুরোপুরি সুস্থ, বাসায় যাও, আবার শো করো। জাস্ট রবি একটা প্রশ্ন, তুমি কিভাবে একটু বুঝাই বলবা 3 গুণ 3 কিভাবে 9 তুমি বের করলা কিভাবে? বলে খুব সোজা, 381কে মঙ্গলবার দিয়ে বিয়ে করছি, 9 পাইছে।
একই যোগসে আর একটা ভাষণ আছে, তিন পাগল, ঠিক আছে, একজনের নাম হচ্ছে হাসান, আরেকজনের নাম রাজীব, আরেকজনের নাম রবি। তিন পাগল, এবং তাদের প্রচুর শক থেরাপি,
তারপর গরম পানি থেরাপি, তারপর গরম পানি প্লাস দড়ি থেরাপি, এগুলি ব্যাখ্যায় না যায়। কারণ আমি জানি যে এইসব থেরাপির কথা শুনলে আপনার চোখে জল আসে, পুরনো স্মৃতি মনে করে যায়, মনে পড়ে যায়। উনি না বলে পাগল টাগল ভালো করে তারপর চারটা পরীক্ষা দিচ্ছেন, তিন পাগলের মধ্যে কোনটা কোনটা ভালো হইতো। তাহলে একটা সুইমিং পুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই সুইমিং পুলে পানি নেই। প্রথম পাগল রে বললো যে ঝাঁপ দাও, ওই পাগল ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে হাত পা ভাঙল। দ্বিতীয় পাগল বললো ঝাঁপ দাও, সেই পাগল ঝাঁপ দিল হাত পা ভাঙল। তখন রাজীবকে ডাক্তার বললো ঝাঁপ দাও, রাজীব বললো না আমি ঝাঁপ দেবো না। ডাক্তার তো মহা খুশি যে গুড, রাজীবের উপর থেরাপি কাজ করছে, রাজীব ভালো হয়ে গেছে। রাজীবকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজীব আবার সিভিলিয়ানদের পোশাক টোশাক পরে বেরিয়ে আসলো। হঠাৎ করে ডাক্তারের সন্দেহ হলো, ডাক্তার বললো যে তুমি পুক মানে সুইমিং পুলে কেন ঝাঁপ দিলা না? রাজীব বললো কারণ আমি সাঁতার জানি না। প্রতিটা জোকস হিউমারটা হচ্ছে, পুকুরে কোনো পানি ছিল না, সুইমিং পুলে পানি ছিল না। আপনি পানিবিহীন একটা সুইমিং পুলে সাঁতার জানেন না বলে ঝাঁপ দেন না, খুবই লজিক্যাল, খুবই লজিক্যাল, খুবই লজিক্যাল, খুব লজিক্যাল। যেমন আপনার কাছে কেমন লজিক্যাল বস? ছোটবেলায় রাজীবের স্বপ্ন ছিল রাজীব দুইটা তিনটা সুইমিং পুল বানাবে। আমাকে গল্প বলছে, বস আমার যেদিন টাকা হবে আমি তিনটা সুইমিং পুল বানাবো, একটাতে ঠান্ডা পানি, একটাতে গরম পানি, একটাতে কোনো পানি থাকবে না। তাই আমি বললাম রাজীব ঠান্ডা পানি আর গরম পানির ব্যাপারটা বুঝলাম, যে আপনার তিনটা সুইমিং পুল থাকবে বাসায়, একটাতে ঠান্ডা একটা গরম, কিন্তু পানি থাকবে না কোন সুইমিং পুলে, মানে এটার কারণটা কি? তখন বলে বস যারা আমার মতো সাঁতার জানে না তারা সেই সুইমিং পুলে নামবে। পিতা জোকসের অনেকগুলো ভাষণ আছে, দয়া করে এই কোটি বছরের প্রাচীন জোকস গুলো বোধে শ্রোতাদেরকে আর বিরক্ত নস্টালজিক না করে দেই। বস আমি চট করে লোকজন যে আপনার যে আইডিয়াগুলো পাঠাইছে এই চার পাঁচটা আইডিয়া আছে আমি বেছে নিচ্ছি, এই আইডিয়াগুলো একটু পরে শোনাই তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। সাইমন লিখছে, এসকে সাইমন লিখছে যে ওই রাজীবের এই ঝামেলার সমাধানের জন্য যে রাজীব তার বউকে ম্যানেজ করার জন্য বলতে পারে যে তোমার নম্বরে কল দিতে গিয়ে অন্য নম্বরে কল চলে গেছে। সাইমন আপনি রাজীব যে মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আপনি ওইখানে একবার দেখে আসুন, কারণ যে বউ পাশে শুয়ে রয়েছে তাকে নতুন করে কল দেওয়ার মানেটা আমার কাছে ক্লিয়ার না। সুমনা কিবদিয়া লিখছে, নাম অদ্ভুত সুন্দর, সুমনা কিবদিয়া, মানে কি ছেলে নামে আমি ঠিক বুঝতেছি না। কারণ সুমনা শোনার পর মনে হচ্ছে সে মেয়ে, কিবদিয়া শোনার পর মনে হচ্ছে সে ছেলে। সে বল সে লিখেছে যে কান ধরে রাজীব বলবে যে বউ ভুল হয়ে গেছে, এরকম আর করবো না। এটা দুর্দান্ত একটা, দুর্দান্ত একটা ভালো আইডিয়া। এই কারণে যে গুলি খাওয়া বাঘ আর চট করে রেগে যাওয়া বউ, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এদেরকে যুক্তি দিয়ে কোনো কিছু বোঝানোর চাইতে সরাসরি সারেন্ডার করার আইডিয়াটা খুবই ভালো। বাস আরেকটা নাম, এটাও খুবই কনফিউজিং নাম, অনিকা খান। আমি অনেক খানের নাম শুনছি বাট অনিকা খানের নাম শুনি নাই। অনেককে এই আইডিটা পাঠাতে হবে। রাজীব ভাই তার বউরে বলবে যে তার এক লিসেনার প্রবলেম সলভের জন্য ফোন দিছে, যে রাজীব সেই লিসেনারকে প্রবলেম সলভ করতে গিয়ে আরেকটা কথা বলছিল। এইটা মানে এটা নির্ভর করে হচ্ছে রাজীব কিভাবে তার বউকে বলবে। রাজীব সাধারণত সত্যি কথা বলে না, মিথ্যা কথা কি কিরকম বলে আমি ঠিক জানি না। মিথ্যা কথা যদি রাজীব সুন্দর করে গুছায় বলতে পারে তাহলে এটা কাজে দিলেও দিতে পারে। আরিফ লিখছে রাজীবকে আরেকবার, রাজীবকে ওইমের সাথে বিয়ে দিলে ভালো হবে, গুলি বউ মিলে। নাইস আইডিয়া, নাইস আইডিয়া, যে ডেরা একবার বেলতলায় যায়, রাজীবকে দুইবার বিয়ে দেওয়ার পর আমরা জানি না, রাজীব তো মাত্র বাসায় যাওয়ার পথে 50 টাকার তেহারি 21 টাকা দিয়ে কিনে বাসায় ফিরতেছে। দুইবার বিয়ে দেওয়ার পর রাজীব কি কিনে বাসায় ফিরবে, এটা নিয়ে আমাদের ডাউট আছে। মোহাম্মদ হাসান আলী লিখছে রাজীব, মানে পুরো সিচুয়েশনটা সে লিখছে খুবই সুন্দর করে লিখছে, যে রাজীবের বউ ঘুমায় দিচ্ছে, রাজীব ফোনে কথা বলতেছে, পিছন থেকে হঠাৎ করে ভাবে এসে রাজীবের কাঁধে হাত রাখলো, রাজীবের বউ হাত রাখলো। তখন রাজীব উল্টা ঘুরে বলবে তুমি আমাকে সন্দেহ করো, আমি রাত্রেবেলায় কার সঙ্গে কথা বলি, তুমি আমাকে সন্দেহ করো, তুমি আমাকে আসলেই সন্দেহ করো কিনা এটা বোঝার জন্য আমি ফোনে কথা বলার ভান করছিলাম। দুর্দান্ত আইডিয়া, এটাকে এটাকে বলে রিভার্স খেলা, এটাকে বলে রিভার্স খেলা। যে যখনই গার্লফ্রেন্ডের হাতে ধরা পড়বা যে তুমি আরেকটি মেয়ের সাথে ওই রেস্টুরেন্টে কেন খাইছো, তখন তুমি তোমরা ছেলেরা কি করবা জানো, তোমরা গার্লফ্রেন্ডকে বলবা আমি সত্যি খুশি হয়েছি তুমি এই ব্যাপারটা মার্ক করছো, এই জন্য তুমি এত পজিটিভ, তুমি এত পজিটিভ, এবং এই পজিটিভ ব্যাপারটাই হচ্ছে ভালোবাসার লক্ষণ, তুমি আমাকে আসলেই ভালোবাসো কিনা এটা বোঝার জন্য আমি টাকা খরচ করে আরেকটি মেয়ের সাথে ডেট করছি,
এবং আমি চেষ্টা করছি এই খবরটা যেন তোমার কানে পৌঁছায়, তাহলে আমি বুঝতে পারবো তোমার ভালোবাসা কতখানি শক্তিশালী। এবং আমি এখন বুঝতে পারলাম তোমার ভালোবাসা আসলে শক্তিশালী। হাসান আলী এবং ম্যাগনেটিক মুন্না দুইজনের আইডিয়া আমার ভালো লাগছে। আরেকজন পাইছে যে তার নাম হচ্ছে শাকিল খান সনেট। রাজীব ভাই তার বউকে বলবে তোমার সাথে আগে যেরকম কথা বলছিলাম সেই দিনগুলো খুব মিস করছি, তাই আগের দিনগুলোকে ফিরিয়ে আনার চেষ্টার জন্য মোবাইল ফোনে কথা বলার অভিনয় করছিলাম। এটাই আগের আইডিয়ার মতোই মরলেস চলে। আরিফ আহমেদ রিক্সে রাজীব তার বউকে বলবে আমাকে একটা চিমটি কাটো তো, আমি কি আসলে স্বপ্ন দেখছি কিনা, কারণ আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলছি, আমার ধারণা আমার ঘুম এখনো ভাঙে নাই। এটাও একটা ভালো আইডিয়া আরিফ, কারণ
স্লিপিং ওয়াক না কি বলে মধ্যে হাঁটার একটা
মানে আছে, যেমন এটা আমার বউয়ের প্রবলেম আছে বস, ঠিক আছে ঘুমের মধ্যে সে কথা বলতে, তাই দুনিয়ার যাবতীয় কথা
কি ধরনের কথা বলে তুমি,
যেমন রবি
ঘুমের মধ্যেই বলতে,
ঘুমের মধ্যে টোটালি বলতেছে আমি এখন চা দিতে পারবো না, আমি ঠিক আছে কোনো সমস্যা নেই পরে দিও,
আপনিও ঘুমের মধ্যে বলতেছেন
আরে কি, আমি জেগে
জেগে আছেন,
হ্যাঁ সমস্যা কি না, আমার বউ ঘুমের মধ্যে কথা বলছে তারা বাড়িই লাগে বস, উৎসাহ উদ্দীপনা লাগে না, ঘুমের মধ্যে বলতেছে রবি আমি তোমাকে চা দিতে পারবো না, আমি যদি কোনো কিছু না বলি আবার একই কথা লুপ করতে থাকবে, রবি আমি তোকে চা দিতে পারবো না, তাকে আগানো বলছে ঠিক আছে বিদ্যুৎ চা লাগবে না থ্যাংক ইউ, চা ঠিক আছে কি চা খাবা দুধ চা না লাল চা নাকি কফি দেব, চাই দাও এই নাও চা, আমি চা নিলাম সব কিন্তু ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে কেমন আছে চা দুর্দান্ত আছে বিদ্যুৎ, তাহলে চা খাওয়ার শব্দ করতেছি বিদ্যুৎ এবার আমি কফি খাবো আবার কেন বিদ্যুৎ ঘুমের মধ্যে টোটাল ঘুমের মধ্যে, এবং এটা সবচেয়ে প্রাকৃতিক বিষয় যে আপনার বউ ঘুমায় ঘুমায় কথা বলতেছে এবং আপনার সাথে তার কনভারসেশন চালাতে হচ্ছে। আরেকটি প্রাকৃতিক বিষয় হচ্ছে যে এটার মাঝখানে তার সত্যি সত্যি ঘুম ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর সে আমাকে দিয়েছিল তুমি কাশিতে কথা বলতে শুনো, যাই হোক তো আমার কাছে আরিফ ম্যাগনেটিক মুন্না এবং এবং কে মোহাম্মদ হাসান আলী এই তিনজনের আইডিয়া খুবই ভালো লেগেছে। এবং আমার শ্রোতাদেরকে জানিয়ে রাখি, আমাদের শ্রোতাদেরকে জানিয়ে রাখি যে আমরা প্রতি মঙ্গলবার এরকম কিছু প্রবলেম তোমাদের সামনে দেব এবং এটা শো চলার সময় তোমরা কিন্তু এই প্রবলেমগুলো পাবে না, তোমরা প্রবলেমগুলো পাবে শনিবার থেকে এই প্রবলেমগুলো রেডিওতে বাজতে থাকবে। তার ফলে কি হবে এই শো চলার সময় বারবার এই কুইজ নিয়ে কথা বলতে হবে না, আমরা শো চলার সময় অন্য বিষয় ফুল পাখি লতা পাতা এগুলো নিয়ে আমি কথা বলতে পারবো, রাজীব মেয়েদের নিয়ে কথা বলতে পারবে, তোমাদের আরো বেশি করে ফোন নিতে পারবো। আর দ্বিতীয় সুবিধাটা হবে তোমরা চিন্তা করার সময় পাবে, চিন্তা করে গুছিয়ে সেই আইডিয়াটা পাঠাতে পারবে। আমাদের রেডিওতে এই প্রবলেমটা প্রতি শনিবার থেকে বাজিয়ে শোনানো হবে, যেটি আগামী মঙ্গলবার আমরা প্রচার করব, একই সাথে ফেসবুকেও আমরা পোস্ট দেব মেন্টস বাতি জেলার পক্ষ থেকে, তোমরা সেইখানেও তোমাদের উত্তরগুলো গুছিয়ে পাঠাতে পারবে। এবং এরপর থেকে যা করবে, যে আজকে যেমন তিনজনকে বিজয় করলাম আরিফ আহমেদ হাসান আলী এবং ম্যাগনেটিক মুন্না, এরপর থেকে যারা দুর্দান্ত আইডিয়া দেবে আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে তো ফোনেও যোগাযোগ করে নিতে। এবং এই তিনজনের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, তার মধ্যে এক নম্বর পুরস্কার হচ্ছে মেন্টসের পক্ষ থেকে একটা গিফট প্যাক, তৃতীয় পুরস্কার হচ্ছে এবিসির পক্ষ থেকে একটা গিফট প্যাক, তৃতীয় পুরস্কার হচ্ছে এবিসি এবং মেন্টস যৌথভাবে একটা গিফট প্যাক, চতুর্থ পুরস্কার হচ্ছে রাজীবের সাথে সেই তেহারি শেয়ার করে খাওয়ার সুযোগ। এই পুরস্কারের জন্য তোমরা রেডি থাকো, তোমাদের কাছে অচিরেই জাহিদ আমাদের পুরস্কার পৌঁছে দেবে, আরিফ আহমেদ হাসান আলী এবং ম্যাগনেটিক মুন্না। এবং খেয়াল রাখো যে আগামী শনিবার থেকে বা কালকে থেকে কি বিজ্ঞাপন যাচ্ছে আমাদের এই শোর, কি ধাঁধা তোমাদেরকে দেওয়া হচ্ছে এটা তোমরা জাস্ট মাথায় রাখো। ওকে রাজীব, আমরা কোথায় যেন ছিলাম,
আমরা ডাক্তার নিয়ে আলোচনা করতেছিলাম,
ডাক্তার নিয়ে আলোচনা করতে,
ডাক্তার রোগী পেশেন্টের সঙ্গে আলোচনা,
মোটেও না
পেশেন্ট না
পেশেন্ট নিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এইবার পয়লা বৈশাখের আগে একজনকে ফোন দিছিলাম, হুট করে একজনকে ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে ভাই আপনি ইলিশ মাছের বিজ্ঞাপনটা বিক্রয় .com-এ দিছেন, ওই ইলিশ মাছটা 4,000 টাকা দাম চাইছেন, আমরা 3,000 টাকা কিনতে চাই। তো যাকে ফোন দিছি সে কোনোদিন আসলে বিক্রয় .com-এ ইলিশ মাছের বিজ্ঞাপনটা দেয় নাই, শুধুমাত্র তাকে বোকা বানানোর জন্য আমরা তাকে ফোন করে এই যন্ত্রণাটা দিয়েছি। এরকম যন্ত্রণা এর আগে আমরা এর আগেও অনেককেই দিয়েছি, তার মধ্যে সবচেয়ে প্যাথেটিক যন্ত্রণা বোধ হয় একজন ডেন্টিস্ট খেয়েছিলেন, যে তিনি চেম্বারে ভয়ঙ্কর রকমের ব্যস্ত, তখন তাকে আমরা ফোন দিয়ে উদ্ভট একটা সমস্যা নিয়ে তার কাছে গেছি এবং তাকে ফোন দিয়ে বলা হয়েছে যে কি বলা হয়েছে এটা আমরা শুনবো, ছোট্ট একটা বিরতি নেব, বিরতি থেকে ফেরার পর কারণ সেই ডাক্তারের ফোন কলটি শোনার জন্য আমরা প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি, সেই ডাক্তারের ফোন কলটি নেব এবং এরপর আমরা ইলিশ মাছের গল্পটা সবাইকে শোনাবো। ছোট্ট একটা বিরতি নেব,
বিরতিতে যাবার আগে রাজীব বোধ হয় দুই তিন মিনিট কথা বলতে চাই, কারণ অনেকক্ষণ ধরে রাজীব কথা বলছেন, অনেকক্ষণ ধরে রাজীব তামিল মেয়েদের গল্প বলছেন, রাজীব তামিল মেয়েদের গল্প না বলবেন।
রবি ভাইয়ের সবচেয়ে প্রিয় শখ হচ্ছে তামিল মেয়ে, চর্ম এবং যৌন রোগের ডাক্তারকে দেখানো, কারণ ওয়ান ডাক্তার ডাবল ট্রিটমেন্ট। রবি ভাই এরকম গেছে তার
ভাবছেন না, বলছিল না এক উপন্যাস লিখছেন নানান রঙের আন্ডারওয়ার,
দিনগুলি মোর সোনার খাঁচায় আছে না, ওইটা ক্লিয়ার করে
দিনগুলি মোর সোনার আন্ডারওয়ারে রইল না আছে যাই।
রবি ভাই এক চর্ম বিশেষজ্ঞের কাছেই গেছে, বলছে যে আমার একটু ডাক্তার সাহেব দেখেন আমার চর্ম রোগের সমস্যা হয়েছে, সারেও না চুলকায় আরামও পাই না। ডাক্তার তার লাইফ হিস্ট্রি শুনতেছে, বলতেছে আপনি গোসল টোসল করেন তো, লাস্ট কবে গোসল করছেন?
আবার সে আব্দুটে ফোবিয়া নিয়ে আসবেন না,
আচ্ছা 10 মে। ডাক্তার খুশি হয়েছে যে আজকে 11 মে, মানে ইনফ্যাক্ট কালকের ঘটনা ছিল, আজকে 11 মে ফের 10 মে, মানে আগের দিনই গোসল করছে। বলতে আপনার আগের দিনই গোসল করছেন তো আপনি তো নিয়মিত গোসল টোসল করেন, না এই 10 মে এই বছরের 10 মে না, এটা 2008 সালের 10 মে, 2008 সালের 10 মিনিট পর থেকে সে আর গোসল করে নাই। ডাক্তার সাহেব
হিউমারটা কথা বল
না, না হিউমার শোনেন,
আচ্ছা বলেন
ডাক্তার সাহেব চুলকানিও ভালো হয় না, চুলকায় আরাম পাই না, কিছু একটা করেন ডাক্তার সাহেব। তো ডাক্তার ওষুধ লিখে দিস, তো রোগী বলছে চুলকানি ভালো হবে এটা খেলে? ডাক্তার বলছে আর কিসের চুলকানি ভালো হবে, আপনার যে লাইফ হিস্ট্রি শুনলাম চুলকানি জীবনে ভালো হবে না, আপনাকে ওষুধ দিছি আপনার নখ বড় হবে, চুলকায় আরাম পাবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের রাজীব পারভার্ট হয়ে গেছে, পারভার্ট ব্যাপারগুলো নিয়ে আরো,
সেটাই চুলকানি যদি ভালোই না হয়
রাইট, এমন কিছু ওষুধ খাওয়া নখ বড় হবে চুলকায় আরাম পাবেন।
রাজীব এই যে দেখেন তো এখানে কি লেখা আছে, যে পিছনে আমাদের যে লোগোটা এখানে কি লেখা আছে বস,
রবি ভাইকে একবার মোহিত কামালের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কিসে? আমি বললাম যে রবি ভাই সবকিছু সবকিছু মানে খুব কুচ্ছিত ভাবে চিন্তা ভাবনা করে, সবকিছু মেয়ে সবকিছুই নারী এসব নিয়ে চিন্তা করে, সিরিয়াস প্রবলেম। আচ্ছা রবি আপনি বসেন। তো মোহিত কামাল একটা রেখা আঁকছে সরাস মানে উপর থেকে নিচ পর্যন্ত, বলে দেখেন তো এইটা আমি কি আঁকলাম। রবি বলতেছে একটা মেয়ে জন্মদিনের পোশাকে দাঁড়ায় আছে, বলে মোহিত কামাল বলতেছে একটা রেখা আঁকলাম সোজা আঁকলাম, একটা মেয়ে জন্মদিনের পোশাকে দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে রবি আমি আরেকটা জিনিস আঁকতেছি এটা দেখেন তো। তো এবার সে ইয়ে আঁকছে আর কি, বাম থেকে ডানে একটা রেখা আঁকছে, বলে রবি দেখেন তো এটা কি দেখা যাচ্ছে এখানে, বলে একটা মেয়ে জন্মদিনের পোশাকে শুয়ে আসে। মানে তো কারণ আমাকে বলছে না ট্রিটমেন্ট করা আমার পক্ষে সম্ভব না। এখন তারপর আমরা বেরিয়েছি, রবি আনজি করছে আচ্ছা বুঝলাম না, ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ট্রিটমেন্ট দিল না কেন বলেন তো রাজীব? আপনার রবি ভাই আপনি ডাক্তারকে বলছেন একটা মেয়ে জন্মদিনের পোশাকে দাঁড়ায় আছে, একটা মেয়ে জন্মদিনের পোশাকে শুয়ে আছে এইটা বলছেন আপনি? বলে আমি বললাম এটাই দোষ, আর সে যে এরকম জন্মদিনের পোশাকে একা মেয়ে ছবি আঁকলো এটা কোনো দোষ না।
ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তোমরা আমাদের যারা রেগুলার লিসেনার তারা হয়তো ধরতে পারছো যে রাজীবের সমস্যা খুবই জটিল আকার ধারণ করছে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, তোমরা রাজীবের সুস্থতার জন্য সবাই প্রার্থনা করো, দুইটা জিনিস প্রার্থনায় রাখবে, একটা হচ্ছে নেপালে যারা ভূমিকম্প আক্রান্ত আছে তারা যেন ভালোভাবে থাকে, তারা যেন দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে, শুধু নেপালের জন্য দোয়া করলে তো হবে না, আমাদের রাজীবের জন্য দোয়া করতে হবে। একটা সরল সোজা ছেলে হঠাৎ করে পারভার্ট হয়ে গেছে, তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। ছোট্ট একটা বিরতি, তারপর আবার ফিরে আসছি, তখন আমাদের সঙ্গেই থাকো। আরেক ডাক্তারের কাছে তাও যাওয়া হয়নি, তাকে ফোন দেওয়া হয়েছিল, সেই ফোনটা তোমাদের উদ্দেশ্যে বাজিয়ে শোনাচ্ছি এবং এই ফাঁকে তোমরা আমাদেরকে ফোন দিতে পারো 5815-1926 এই নম্বরে। শোনো সেই আলোচিত ফোন কলটি এবং ডাক্তার একটা ডাক্তার যথারীতি জাহিদ বলে খুঁজে পাচ্ছে না ডাক্তার, এটা বাট আমরা এখনই আশা করি বাজাতে সক্ষম হব। শোনো সেই ফোন কল।
ডাক্তার সাহেব সালাম আলাইকুম। আমি আপনার একজন রোগে বসলাম ডাক্তার সাহেব, আপনি ভালো আছেন? দেখিয়েছিলাম আপনি আমার দাঁতে একটা ওষুধ দিয়েছিলেন, এরপর সব দাঁত স্যার পড়ে গেছে স্যার, আমি কি করবো স্যার এখন? স্যার এটা আমার এই সর্বনাশ কেন করলেন স্যার? আমার দাঁত সব পড়ে গেছে স্যার, আমি এখন কি করবো স্যার? এখন স্যার আমি কি করবো স্যার? আমি মামলা যে করবো টাকা কোথা থেকে পাবো স্যার? মামলা করবো টাকা কি স্যার আকাশ থেকে পড়ে স্যার? দাঁত তো গেল, এখন কি স্যার জমি জমা সব যাবে?
স্যার
এরকম ট্রিটমেন্ট কেন করলেন? আমি গেছি দাঁত ভরো করতে, আপনি আমার দাঁত সব ফেলে দিলেন কেন? কি ওষুধ দিলেন যে আমার দাঁত সব পড়ে গেল? স্যার মামলা করার টাকা নাই স্যার, আপনি আমার দাঁত ফেরত দেন, আমি মামলা করতে চাই না। স্যার আমার দাঁত ফেরত দেন স্যার। কিভাবে স্যার দাঁত ফেরত পাবো? স্যার আপনি আমাকে দেখলেই স্যার চিনবেন, আমি প্রেসক্রিপশন নিয়ে আপনার চেম্বারে আসি স্যার। স্যার আমার নাম হচ্ছে হাসিফ। হাসিফ
কোথেকে আসছেন আপনার?
আমি আসি স্যার মোহাম্মদপুর এলাকা থেকে। মোহাম্মদপুর এলাকা, মোহাম্মদপুর
থেকে আসছিলেন?
জি স্যার। আমি তো ওষুধের নাম মনে করতে পারছি না, ওই হলুদ রঙের স্যার ওষুধ, গোল গোল
গোল গোল না?
জি স্যার। স্যার একটু দেখেন স্যার, গরিবের দাঁত ছাড়া কি আছে স্যার? স্যার আপনি দিয়েছেন দাঁত ফেলে, থানায় গেলে ওরা কি ফেলে দেবে এটা কি স্যার আমি জানি?
আপনি থানায় গিয়ে আমার ফোনে জ্বালা দেন, আমি ওষুধে বলে দিব না
স্যার। দাঁত ফেলেও স্যার আপনার শান্তি হয়নি স্যার, এখন থানার ওষুধ কাছে পাঠাচ্ছেন, ওরা তারপর হাড্ডি বুদ্ধি ফেলে দেবে। আপনি স্যার হাসছেন আমার সাথে, আমি যে কি কষ্ট পাচ্ছি স্যার কথা বলতে পারছি না। দাঁত না থাকায় স্যার ফ্যানের বাতাস ডাইরেক্ট কেটে চলে যাচ্ছে।
আপনি ওষুধের কাছে গিয়ে আমার ফোনে দাঁড়ায় দেন, ঠিক আছে?
কোনো কিছু চাবাতে পাচ্ছি না স্যার, আমার দাঁত সব পড়ে গেল এক বেলায়, আমি করবো কি স্যার?
ঠিক
আছে আপনি ঠিক করেন নাই স্যার।
না
আমি কি দাঁত ফেরত ফেরত পাবো স্যার? মামলা করা যাবে না, আপনি স্যার আমার হা করলে আপনি বুঝবেন যে কোনো দাঁত নেই। আপনি হাসছেন, আপনি সিরিয়াস না স্যার, গরিবের দাঁত ছাড়া কি আছে? দাঁত থাকতে আমি দাঁতের মধ্যে বুঝিনি স্যার।
ঠিক আছে দেখতেছি বিষয়টা, বললাম তো আপনি যান মামলা টামলা করেন, তারপরে মামলার কাগজপত্র নিয়ে যোগাযোগ করেন, দেখতেছি কি করা যায়
স্যার। আমাকে চিকিৎসা করতে গেলে মামলা কেন করতে হবে স্যার?
কি
চিকিৎসা করতে গেলে মামলা কেন করতে হবে?
মামলা করা তো হবে না, এটা
অপরাধ না? আপনি তো মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, ডাক্তাররা কি মানুষ না? ডাক্তাররাও তো মানুষ, তাদের তো ভুল হতে পারে। আপনি ভুল করে ভুল ওষুধ দিয়েছেন, দাঁত উঠার ওষুধের বদলে দাঁত ফেলার ওষুধ দিয়েছেন, দাঁত পড়ে গিয়েছে।
প্রেসক্রিপশন কপি নিয়ে থানায় যান, আমি বলে দিচ্ছি আমার নামে একটা মামলা করতে বলি। হ্যাঁ, মামলা টামলা করেন, ও আয়ো আসুক। হ্যাঁ, পরে আপনাকে বসা যাবে, অসুবিধা নেই।
স্যার কি আমাকে হুমকি দিচ্ছেন? স্যার স্যার গরিবকে হুমকি দিয়ে না, আমার দাঁত নেই, আমি মামলা করবো কিভাবে?
ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আমি কি ব্যস্ত আছি ভাই। হ্যাঁ
স্যার, আপনি কি রোগী দেখছেন এখন? স্যার
রোগী দেখছেন, সিনেমা দেখেছি।
ও স্যার, আপনি ডাক্তার, কই আপনি রোগী দেখবেন? কারণ আপনি সিনেমা দেখছেন, এটা কোনো কথা হলো স্যার? দেশের পরিস্থিতি কোথায় গিয়েছে স্যার?
ঠিক আছে ভাই, ভাই সরি ভুল হয়ে গেছে ভাই।
স্যার আর কোন রোগীর এরকম সাবলাশ করবেন না স্যার। রোগীদের দাঁত ছাড়া কিছুই নেই স্যার, ওরা দাঁতটা ভালো রাখার জন্য আসে।
ঠিক আছে ঠিক আছে,
ডেন্টিস্ট যদি দাঁত ভালো রাখতে গিয়ে দাঁত সব ফেলে দেয় কিভাবে চলবে স্যার?
আপনি কে ভাই?
স্যার স্যার আমি আপনার রোগী স্যার, আমার নাম হাসিফ। হাসিফ স্যার, আসলে নাম হাসিফ না, আমার আসল নাম যেটা স্যার দাঁত ফেলে রেখে দেওয়ার পর স্যার আমি আর আমার আসল নাম উচ্চারণ করতে পারছি না, আমার নাম তো উচ্চারণ করতে পারছি না, আমার বাবার নামও স্যার আমি উচ্চারণ করতে পারছি না। আমার দাঁত উদ্ধার করতে গেলে ডাক্তারই লাগবে স্যার, সেটা আপনি পাবেন স্যার। সালাম আলাইকুম ভাইয়া, আমি আসিফ রবি বলছিলাম, আমাদের বেঙ্গল বাতি জ্বালাও শো থেকে। আপনি কেমন আছেন? আপনার সঙ্গে একটু মজা করার জন্য আপনার নাম্বারটি আমরা পেয়েছি। আমি আসিফ এন্টারস রবি, আমি রাজীব হাসান আপনার বন্ধু, তার বন্ধু
রাজীব হাসান। সরি ভাই,
আমি স্যার আপনার সঙ্গে দুষ্ট করার জন্য ফোন দিয়েছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি রাজীব হাসান, প্রথম আলো সাংবাদিক, চিনছেন ওনাকে? থ্যাংক ইউ স্যার, খুব মজা পেলাম আমরা স্যার। রেডিওতে আপনার একটা সাক্ষাৎকার নেব, আমরা ফোন দেবো না আপনাকে, এবং আমাদের সঙ্গে আপনি অসম্ভব সাহসী এবং অসম্ভব মজার, এবং মানে আপনি যে আমাদের ফার্স্ট নাম্বারটা ধরে ফেলেছেন একদম শুরুতেই, এটা আমরা খুবই আনন্দিত।
থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি?
আমার নাম হচ্ছে আসিফ এন্টাচ রবি। আচ্ছা অবশ্যই আসবো, এবং আমাদের সঙ্গে মজায় অংশ নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা তখন আপনার সঙ্গে ফোনে কথা বলবো।
এটা ছিল আমাদের এক সপ্তাহের মামা। এরপর আমরা আরো বেশ কয়েকজনকে মামা বানিয়েছি, সব মামা তো আর প্রচার করা যায় না, কারণ কাউকে কাউকে মামা বানানোর পর যখন আমরা তাকে ভুলটা ভাঙিয়ে দিই যে আমরা আসলে মজা করার জন্য আপনাকে মামা বানানোর জন্য এরকম করে হয়েছে, তো সবার সেন্স অফ হিউমার লেভেল একরকম হয় না। যেমন এই ডাক্তার সাহেব, তিনি আমাদেরকে পারমিশন দিয়েছেন মামা বানিয়ে, তাকে যেভাবে মামা বানানো হয়েছে সেটা আমরা প্রচার করতে পারবো, অনেকেই সেই পারমিশনটা দেন না। কিন্তু আমরা আরেকজনের পারমিশন আমরা পেয়েছি, তার মামা বানানোটাও আমরা প্রচার করতে চাবো, তবে এখন না, সেটা একটু পরে। এবং রাজীব, আমরা অনেকদিন যাবত কাউকে মামা বানাচ্ছি না, কারণ কি?
না, আমাদের এটা শুরু করতে হবে, কারণ এটা আমাদের জন্য না, তাদের জন্য। যেমন আমরা যেই ভাইকে, যে ডেন্টিস্ট ভাইকে আমরা ইয়ে বানিয়েছিলাম, এবং তিনি রাতারাতি মানে ফেসবুক সেন্সেশন হয়ে উঠেছেন, কারণ তাকে আমরা যখন ফেসবুকে ইউটিউবে শেয়ার করেছিলাম, এটা কয়েক হাজার শেয়ার হয়েছে, এবং ভয়াবহ রকম তার, তিনি আমাকে ফোন দিয়ে বলেছেন যে আমি এখন রোগী দেখে কুল পাচ্ছি না, তিনি এখন এতটা ফেমাস হয়ে গেছেন। তো আমরা যাদেরকে বানাই, এটা তো অনেক বড় একটা অডিয়েন্স, এবং তাদের সঙ্গে আমরা একটা, এখানে মামা হওয়াটা বস একটা ভাগ্যের ব্যাপার, কারণ যে পরিমাণ কাভারেজ এখান থেকে একজন পেয়ে যায়, এটা পৃথিবীতে আর কোনো সিএনএন বিবিসি বলেন কোনো জায়গায় এত বড় কাভারেজ পাওয়া সম্ভব না। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে বলছিলেন?
হ্যালো
হ্যালো,
কে বলো?
তুমি আবার কে?
কেমন আছো?
হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো?
কোথায় হ্যাঁ, অনেকদিন বাদে ফোন দিলাম।
সত্যি?
ও হ্যাঁ।
তারপর ডিনার করেছো?
উফ, এটা কোন ধরনের কথা?
মানে
রাজীব ভাই কই?
রাজীব ভাই নামে এখানে কেউ থাকে না। রাজীব জানু, রাজীব সোনা, অজ্ঞ। ফোনটা দিয়েছে নাম আমি কি বলবো? আপনি ফোন দিতে বললেন আপনার কোন প্রেমিকা নাকি, আমি কি বললাম নাম কি আমার তো জানতে। হ্যালো, কে মানে কে বলছেন আপনি, প্লিজ বলবেন।
আমি একলাবতী।
তো আপনি একলাবতী? কিন্তু আমি যতদূর জানি যে আপনাকে একলাবতীর পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবং
বহিষ্কার করলাম, বহিষ্কার হয়ে গেলাম বুঝি?
হ্যাঁ, কারণ তোমাকে রেড টিসি দেওয়া হয়েছে, তুমি আর একলাবতী না।
রেড টিসি দেওয়ার আগে
তুমি এখন ডোকলাবতী
করা হয়, কয়েকবার গার্ডিয়ান ডাকা হয়, তুমি কিচ্ছু করো নাই।
এই যে তোমার গার্ডিয়ান আসিবেন তো ছবি, তার সঙ্গে কথা বলা হয়েছে।
রবি ভাই?
হ্যাঁ বলো একলাবতী। আমি বুঝি নাই তুমি একলাবতী, আমি ভাবছি আইটেমের কথা বলে। কোন টাইমে বলেন? রাজীব তোমাকে একটা চাইনিজ ভাষায় চিঠি লিখছে, এটা কি তুমি মর্ম উদ্ধার করতে আসছো?
না, ওই তো কোন চীনা বাদামকে দিয়ে মর্ম উদ্ধার করবো, কয়েকদিন ধরে চীনা বাদাম খাই না।
মোবাইল সেট না, চাইনিজ সেট, ওটার ওয়েবসাইটে ওই সেট অন করার একটা ম্যানুয়াল দেওয়া আছে, নাম্বার দেওয়া ছিল, নাম্বার গুলো ফেলে দিয়ে তোমাকে ওইটা প্রিন্ট করে দিয়েছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। মানুষ মানুষ যখন বাটপার হয় তখন সে আরো ভয়ঙ্কর কাজ করে। তোমাকে রাজীব বাটপার না,
এটা কি বললা তুমি? যখন বলে দিছি এটা কোনো প্রেমের চিঠি, অবশ্যই সেটা প্রেমের চিঠি, চাইনিজ ভাষায় না হোক। এখন অনেক ভাষায় এমন হয়, কয়ের মতো দেখতে অন্য একটা অক্ষর থাকতে পারে, অন্যান্য কোনো না কোনো ভাষা থেকে চিঠিটা থেকে তো ভ শব্দটা থাকবেই কোনো জায়গায়।
মানে এই বিশ্বাস যেন আজীবন রাজীবের প্রতি তোমার থাকে। মা, আমি সেই দোয়াই করি মা, তুমি আরো ভালো হও মা, আরো সুস্থ হও। এবং মা, আমি তোমাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মা, আমি যতদূর জানি মা তোমার পরীক্ষা চলছে, ঠিক আছে?
না না, আমার এক্সাম শেষ।
আর তৃতীয় কথা হচ্ছে মা, এই যে রাজীব একের পর এক যে এই ছাগলামি গুলো করতেছে, ঠিক আছে? রাজীব মানে তুই করতেছে আর কি, বুদ্ধিহীনতার কাজ যে করতেছে
একদম।
এই যে ও যে তেহারি কিনে নিয়ে বাসায় ধরা খেয়েছে, এটা তো শুনছো এই কাহিনি?
তিনি
যাবত অসুস্থ, এটা শোনো নাই?
শুনিনি।
রাজীব মাথা ঘুরে বমি বমি না, সে কন্টিনিউয়াসলি তাকে টয়লেটে যেতে হচ্ছে, ওর অসম্ভব রকমের মানে কি বলে এটারে মানে পেট খারাপের একটা সুন্দর শব্দ আছে, কি বলে, ফুড পয়জন, ফুড পয়জনিং হচ্ছে রাজীবের, ফুড পয়জনিং হচ্ছে। সেটা হচ্ছে, চিন্তা করে দেখো, একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা এবং ঢাকা শহরে থাকে এবং সে নিজে একজন সাংবাদিক, সে এক বছর না, তারপর তো মাস্টার্স পাশ করছে, সে মোহাম্মদপুরের রাস্তা থেকে 50 টাকা দামে যে তেহারিটা বিক্রি হয় সেটা 21 টাকা বিক্রি হচ্ছে, সে দুই প্যাকেট বাসায় নিয়ে খেয়ে আজকে 3 দিন যাও তার এই অবস্থা। সে না শো করতে পারতেছে, না শোতে কনসেন্ট্রেট করতে পারতেছে, আবল তাবল কি বলতেছে না বলতেছে।
বাট কারণ জানো না কেন?
কেন?
1971 সালে তাকে আমি নুডলস রান্না করে দিছি, বুঝছো? কিন্তু সে নুডলস খেতে পারে নাই, সে ভাবছিল এটা বাসি করতে করতে বিষ বানায় খাবে, কোনো কারণে সে খেতে পারে
না। না 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 না, আমি একটু একটু তোমাকে সংশোধনী দেই। সেটা হচ্ছে, আমার জীবনে তোমার সাথে অনেক রকম ইচ্ছা থাকে, জীবনের শেষ ইচ্ছা কি রয়ে, আপনার শেষ ইচ্ছা কি? আমার কোনো শেষ, আমার কোনো শেষ, আমার আমার শেষ ইচ্ছা হচ্ছে যে আমি নির্বোধ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। ওটা তো বিশাল ব্যাপার,
আপনি আর বাংলাদেশ ছেড়ে যান,
নির্বোধ মুক্ত বাংলাদেশ একটাই। আমি আপাতত নির্বোধ মুক্ত স্টুডিও দেখতে চাই, ঠিক আছে? আপনার নির্বোধ মানে নির্বুদ্ধিতা মানে এটা না নিতে পারতেছি না। কয়েকদিন আগে আপনি ভাঙা হাতে কোন এক কবিদাস দেখালেন, সেই কবিদাস বললো যেখানে ডাক্তার আপনাকে বলছে এই হাত রেস্টে রাখতে হবে, সেই কবিদাস আপনাকে বললো 10টা ইট দিয়ে ব্যায়াম করতে হবে। আপনি সেই কবিদাস দেখে 10টা ইট দিয়ে ব্যায়াম করে একটা কাহিনী করলেন। তার আগে বাইকে অ্যাক্সিডেন্টটা ওই একই রকম, ঠিক আছে? মোবাইল ফোনে কথা বল, বাইক চালাচ্ছেন, মোবাইল ফোনে কথা বলতেছেন, আবার পার্কে তাকায় দেখতেছেন, করলেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? সর্বশেষ বিরিয়ানির ব্যাপারটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না।
না না না, তার নতুন মাথায় ভূত চাপছে রবি ভাই, তুমি জানো না
কি ভূত চাপছে?
তার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে সে সোনালি কেশি নর্থ সাউথের কোনো মেয়ের সাথে প্রেম করে বাকি জীবনটা কাটাবে।
না, আমার একটা ইচ্ছা ছিল নর্থ সাউথের একটা মেয়ের সাথে প্রেম করার, আমি দুইটা জিনিস বলি। একটা হচ্ছে আমি নুডলসটা আমি রেখে দিছি, কারণ আমার ইচ্ছা হচ্ছে আমি জীবনে যখন মারা যাবো, মারা যাওয়ার সময় আমার মুখে যেন একটু পানির বদলে নুডলসটা একটু দেওয়া হয়, যেন একটা নুডলস রাখা হয়েছে ফ্রিজে। আই হোপ আপনি মারা যাওয়ার পর, মানে মারা যাওয়ার সময় সে জীবনে প্রথম নুডলস রান্না করছে। হ্যাঁ, আমার আবার হেলথ ইন্স্যুরেন্স, আমার আবার হেলথ ইন্স্যুরেন্স করার, আমি খাওয়ার রিস্কটা নিতে পারলাম না। আমি এসে আমার ছোট ভাই খাইছে এবং আমি অবজার্ভ করতেছি কত কয়েকদিন থেকে তার গতিবিধি, মোটামুটি তিন দিন পার হয়ে গেছে, ঝুঁকি মুক্ত কি বলা যায় তাকে?
আরো তিন দিন দেখতে হবে,
আরো তিন দিন দেখতে হবে না
উচিত।
আমার জীবন তো আর জীবন নাই।
আচ্ছা,
প্রথম রান্না শেষ রান্না বলে কিছু আছে?
সবই করতেছ, শুধু বিয়েটাই বাকি আছে।
সবই করতেছি জানো,
শুধু বিয়েটাই বাকি আছে। আচ্ছা যাই হোক, আরেকটা কথা হচ্ছে যে আমার ফুড পয়জনিং হয়েছে, ইট ইজ সো মাচ ট্রু যে আমার সত্যিকার অর্থে ফুড পয়জনিং হয়েছে, কিন্তু এটা তেহারি খেয়ে না, তেহারি কেনার মতো সামর্থ্য আমার নাই। আপনি যে বলছেন 20 টাকা, একটা তেহারির দাম কমপক্ষে 250-300 টাকা, 250-300 টাকা দিয়ে আমি 7 দিন খাই। আমার ফুড পয়জনিং হয়েছে কারণ আমি ভালোবাসা খাইছি, আমার ফুড পয়জনিং হয়েছে কারণ আমি চিমু খাইছি, প্রেম খাই না চুমু, এইসব বস, এত সৌভাগ্য নিয়ে জন্মাইনি। কিন্তু যে আমাকে ভালোবাসে তার ভালোবাসা হয় খুব উঁচু মানের ঘি, আর আমি হয়তো
দেশি কুকুর,
প্রেমিক হিসেবে দেশি কুকুর, কুকুরের পেটে ঘি। যে আমাকে ভালোবাসে, আমি জানি না কে ভালোবাসে।
একটা বলছি তোমাকে টিকটিকালি কুকুর বসছে, ঠিক আছে,
কাকে?
আপনি এইমাত্র একলাবতীকে কুকুর বসছেন এবং আপনি নিজেকে ঘি বলে দাবি করতেছেন যে একলাবতীর পেটে আপনার, মানে একলাবতী আপনাকে পেটে নিতে পারবে
না।
আচ্ছা ঠিক আছে,
এইটা একলাবতী,
আর এটা কুকুর,
এটা আমি,
হ্যাঁ
যাই কুকুর, আর এটা হচ্ছে ঘি, পরিষ্কার, এইটা একলাবতী, এটা আমি যাই কুকুর।
আপনি
কি একলাবতীকে যন্ত্র হিসেবে প্রতীয়মান করতে চান?
আপনি যে একলাবতীকে মোবাইল ফোন সেট দেখাচ্ছেন যে হচ্ছে কুকুর, আর ওই যে বলপেন দেখা বলতে হচ্ছে একলাবতী, মানে কি
ভাই?
একলা শুই বলতে আপনি অভ্যস্ত, আপনি এখন একলা বসিতে
আছেন, বুঝছো? সময় যখন মরুর ঝড়ে এমন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকি সঙ্গী যৌনতা চিন্তা করতো।
আমার হিসেব সব ওলট পালট হয়ে যাচ্ছে, এত হিসেবে এত কাঁচা, সব হিসেব ওলট পালট হয়ে যাচ্ছে, এবং যা কিছু দিয়ে যা কিছু বিয়োগ করি, যা কিছু দিয়ে যা কিছু গুণ করি, যা কিছু দিয়ে যা কিছু ভাগ করি, ভাগ ফল বেরোচ্ছে শূন্য। ওকে একলাবতী, আমাদেরকে ফোন দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং রাজীব থেকে নিরাপদ দূরত্বে থাকো। এবং রাজীব, ব্যাস, আমার খুব একটা পার্সোনাল প্রশ্ন ছিল আপনার প্রতি,
রোগীর প্রতি প্রাইভেট প্রশ্ন,
রোগীর প্রতি প্রাইভেট প্রশ্ন। আমার প্রিয় খাবার হচ্ছে মাছের মাথা চিবিয়ে খাওয়া এবং আপনার প্রিয় খাবার হচ্ছে
মেয়েদের মাথা চিবিয়ে খাওয়া,
কুচি কুচি মেয়েদের মাথা চিবিয়ে খাওয়া। খাদ্য হিসেবে কোনটি ভালো, মাছের মাথা খাওয়া না মেয়েদের মাথা চিবিয়ে খাওয়া? আপনার কি কখনো কোনো অপরাধ বোধ হয় না রাজীব? আমার এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, যে আপনি যে বিভিন্ন মেয়েদেরকে একই জিনিস লিখে লিখে তাদেরকে, স্পেশালি সেই সব মেয়েরা যাদের বয়স কম, যারা সহজে আবার আপনি পারভার্টের রাস্তায় হাঁটতেছেন, যাদের বয়স কম, যারা ধরেন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার অথবা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তাদেরকে আপনি যে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কাছ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা আদায় করা এবং নিজের দারিদ্রতাকে আপনি এত দুর্দান্ত ভাবে ব্র্যান্ডিং করছেন, ডক্টর ইউনুসও ক্ষুদ্রদিনকে এত ভালোভাবে ব্র্যান্ডিং করতে পারেন, এইসব করে কারো কাছ থেকে নুডলস, কারো কাছ থেকে অমুক, কারো কাছ থেকে তমুক, টাকা পয়সা গয়নাগাটি ইদানিং নেওয়া শুরু করছেন, আপনার কি কষ্ট হয় না কখনো যে আপনাকে অপরাধ বোধ জাগে না যে একদিন আপনি এতগুলো মেয়ের হাতে ধরা পড়ে যাবেন? আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আর কয়টি মেয়ে আপনার প্রতারণার শিকার হবে? আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে, যেসব মেয়েরা প্রতারণার শিকার হচ্ছে তারা যদি কোনো ধরনের আইনি ব্যবস্থা নেয়, আপনার কি কোনো ধরনের প্রস্তুতি রয়েছে সেই আইনি ব্যবস্থা মোকাবেলা করার জন্য? আমার পঞ্চম প্রশ্ন হচ্ছে, রাজীব কি লাভ এতে, আপনি কি এতে এই এই করে আপনি কি কোনো সুখ পাচ্ছেন মেয়েদেরকে প্রতারণা করে? ষষ্ঠ প্রশ্ন হচ্ছে যে মানুষকে ঠকিয়ে কি আসলেই রাজীব আনন্দ পাওয়া যায়? আপনার কাছে উত্তরগুলো জানতে চাচ্ছি।
অনেকগুলো প্রশ্ন করছেন রে ভাই, আমি অলমোস্ট সব প্রশ্নে ভুলে গেছি।
আপনি শেষ প্রশ্নের উত্তর দেন যে
সুখ পাওয়া যায় কি,
হ্যাঁ মানুষ ঠকিয়ে আপনি সুখ পান কিনা। আমি শরীরের কথা বলি নাই। সপ্তম প্রশ্ন হচ্ছে যে মানুষকে ঠকানোর চাইতে মানুষকে বিনোদন দেওয়াটা কি রাজীব বেশি ভালো না?
অবশ্যই।
অষ্টম প্রশ্নটা হচ্ছে যে এই যে মানুষকে আপনি দিনের পর দিন ঠকাচ্ছেন এবং বেছে বেছে অল্প বয়সী মেয়েদেরকে ঠকাচ্ছেন, আপনি রাত্রে ঘুমান কি করে? নবম প্রশ্ন হচ্ছে, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন কি নিজের চেহারা দেখে আপনার নিজের লজ্জা লাগে না? দশম প্রশ্ন হচ্ছে, নিজের চেহারা দেখে যখন আপনার লজ্জা লাগে, যদি এটা আমরা ধরে নিই যে আপনার নিজের চেহারা দেখে নিজেরই লজ্জা লাগে, এই জন্য কি আপনি লজ্জা নিবারণ করার জন্য আয়নার উপর কোনো কাপড় দেন কিনা? আমার দশম প্রশ্ন হচ্ছে, কেন আপনার লজ্জা হয় না, কেন আপনার বিবেক আপনাকে কামড়ায় না? আমার এগারোতম প্রশ্ন হচ্ছে, মশার কামড় আপনি সহ্য করতে পারেন না, বিবেকের কামড় আপনি কি করে সহ্য করেন? আমার বারোতম প্রশ্ন হচ্ছে, রাজীব কত মেয়ে সর্বনাশ করলে আপনি মনে হবে যে আমার যথেষ্ট ফান হয়েছে, আমি আর কোনো মেয়ে সর্বনাশ করবো? আমার দ্বাদশ প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক চাকরি একটা রিটায়ারমেন্ট এজ থাকে, হ্যাঁ কেউ 57 কে 60 থেকে রিটায়ার করে, আপনার কি মনে হয় না যে আপনার এই প্রতারণামূলক কাজের একটা রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়েছে, সেই রিটায়ারমেন্টের যাওয়ার বয়সটা আপনি কত ধরেছেন? উত্তরগুলো আসে না।
আপনার সবগুলো প্রশ্নের একটাই উত্তর দেওয়া যায় একটা প্রশ্ন দিয়ে, যে আপনি বলেছেন যে আয়নার সামনে দাঁড়ালে আমার কি নিজেকে দেখে লজ্জা লাগে
লাগা,
এই একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনারা যে 15-16টা প্রশ্নের উত্তর দিলেন সবগুলোর উত্তর,
15-16 12টা প্রশ্ন আছে,
15 প্রশ্ন,
এক ডজন প্রশ্ন,
এক ডজন প্রশ্ন। আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন আয়নায় আর কিছুই দেখা যায় না, কারণ দেয়ার ইজ নো অ্যানাদার রাজীব হাসান ইন দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন এবং এই প্রশ্নের উত্তরেই বাকি সব প্রশ্নের উত্তর আছে, মানে পৃথিবীতে আর কোনো রাজীব হাসান নাই জন্যই মেয়েরা আমার কাছে ছুটে আসে।
আচ্ছা,
মেয়েরা হচ্ছে বস পতঙ্গের মতো আর আমি হচ্ছে আগুন, আগুনে ঝাঁপ দেওয়ার যে তীব্রতম নেশা, এর মধ্যে দিয়ে কি সুখ নিজেকে পোড়ানোর? আপনি বুঝবেন না বস, আপনি মেয়ে না, আপনি যদি হরমোনাল চেঞ্জ করে মেয়ে হন তাহলে বুঝতে পারবেন কেন মেয়েরা রাজীব হাসান নামের আগুনে ঝাঁপ দেয়।
যেই ছেলে 21 টাকা দামের তেহারি সহ্য করতে পারে না সেই ছেলে নিজেকে আগুন ভাবছে, এটা আপনার এক নম্বর বোকাম। দুই নম্বর বোকাম হচ্ছে মেয়েদেরকে পতঙ্গ ভাবতেছে, এটা হচ্ছে আরেকটা বোকাম। ভুলেও ভাববেন না রাজীব, মেয়েরা এত বোকা না যতটা বোকা আপনি তাদেরকে ভাবছেন বা যতটা বোকা আপনি তাদেরকে মানাচ্ছেন। আমেরিকান পাই 2 এর একটা ফটাফটি থিওরি অফ থ্রি আছে, আমেরিকান পাই দ্য থিওরি অফ থ্রি, এটা কি শুনছেন?
না, আমি আমেরিকান পাই দেখি না। আমেরিকান পাই এটা হচ্ছে অ্যাডাল্ট মুভি, আমি আমেরিকান
পাই টু আছে, থিওরি অফ থ্রি একটা ব্যাপার,
হ্যাঁ
সেটা হচ্ছে যে একটা ছেলে যখন বলে যে আমি 30টা প্রেম করছি তখন তাকে 3 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তার প্রেমের অরিজিনাল সংখ্যাটা পাওয়া যাবে। কোন ছেলে যদি দাবি করে যে আমি 30টা মেয়ের সঙ্গে হ্যান করছে প্যান করছে, তাহলে সেটাকে স্ট্রেট 3 দিয়ে ভাগ দিতে হবে, তাতে করে প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে। কেউ যদি 30টা মেয়ের কথা বলে,
আমি তো 30টা মেয়ের কথা দাবি করি নাই, আমি এই জীবনে একজনকেই ভালোবাসছি, তার নাম একলাবতী, আমি আর কাউকে কখনোই
ভালো করে আরেকটা মেয়ে ফোন দেবে আপনি
ডেফিনেটলি, হ্যাঁ একটা আইফোন রাইট,
হ্যাঁ একটা ফোন নিও, ত্রিশটা কথা বললে বুঝতে হবে সে দশটা, আমি তিনটা কথা বললে বুঝতে হবে একটা, আর একটা মেয়ের জন্য রাজীব, একটা মেয়ের জন্য উল্টা, একটা মেয়ে যদি বলে যে আমি তোমার আগে জাস্ট একটা ছেলেকে ভালোবাসছি, ওইটাকে জাস্ট 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 3টা, 30টা কথা বলে 90টা। সো আপনি কুলের এই পারে দাঁড়িয়ে যে দৃশ্যটা দেখছেন, দৃশ্যটা আসলে এরকম না, আপনি কেবল একা বাটপর বাংলাদেশে না, দেয়ার আর সো মেনি বাটপর।
এটাই তো আমার ভয় রবি ভাই, আমি মেয়েদেরকে
আপনার বাসায় আইন নাই এবং আপনি ভাবতেছেন পৃথিবীতে আর কোনো রাজীব আসার নাই, স্টুডিওর সামনে পর্যন্ত আপনার তিনটা ক্লাসে তিনটা রাজীব আসার দেখা যাচ্ছে।
আমি মেয়েদের বড় জোর
কি
টাকা নেই মেয়েদের কাছ থেকে, বড় জোর সোনা গহনা নেই, টাকা গেলে টাকা যায় বস,
সোনা গহনা গেলে
সোনা গহনা যায়, কিন্তু আপনি মেয়েদের কাছ থেকে যা জিনিস নেন সেই জিনিস একবার চলে গেলে মেয়েরা আর ফেরত পায় না। আমাদের ফোন করেছে, আমার ফোন
কি কি নেই বস, একটু প্লিজ রাজীব এক্সকিউজ মি, আপনাকে আপনি অন এয়ারে খুব আপত্তিজনক একটা আপত্তিজনক কথা, তুই বললি যে আমি মেয়েদের কাছ থেকে জানি সেটা কোনো কি নেই মেয়েদের
কাছে, আপনি জানেন ভালো জানেন
মেয়েদের কাছ থেকে আমি কি নেই রাজীব, এটা ক্লিয়ার করে বলো,
আমি ক্লিয়ার বললাম
না, আপনি বললেন কেন যে আমি যা নেই সেটা কোনো দিন ফেরত দেওয়া যাবে না, কি নিছি কি নিছি ক্লিয়ার করো,
হয়তো হয়তো একটা গোলাপ,
হ্যাঁ সে গোলাপ ফেরত দেওয়া যাবে না,
না না
টাকা ফেরত দেওয়া গেলে সে গোলাপ ফেরত দেওয়া যাবে না,
গোলাপ তো বাস পচে যাবে শুকায় যাবে, সেই গোলাপটা আপনি আবার কোথায় পাবেন,
নতুন গোলাপ কিনবো
হয়তো
সেই গোলাপ ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে
হয়তো 50
মিনিট নুডলস পেছেন, সেই নুডলস পচে না গলে না গোলাপ পচে গলে ই হয়ে যাবে, আমরা একটা ফোন নিয়ে নি তারপর আপনাকে ধরতে, হ্যালো কে বলছিলেন,
হ্যালো
হ্যালো, হ্যাঁ কে, হ্যালো
হ্যালো
হ্যালো কে,
টিকলাবতী, আমি
কি
টিকলাবতী,
টিকলাবতী, আচ্ছা ফাইন ভালো খুবই ভালো টিকলাবতী,
আমি দুঃখিত তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কারণ আমি একলাবতী ছাড়া আর কারো সঙ্গে কথা বলি না, তুমি আসবি ইন্ডাস্ট্রির সঙ্গে কথা বলো,
হ্যাঁ বলো তিতলাবতী, তুমি কি রাজীবের লালসার
শিকার,
হ্যালো হ্যাঁ ভালো খবর ভালো,
এখানে যাদের কণ্ঠ সুন্দর হ্যাঁ তাদের সাথে অনেক বেশি কথা বলা হয়, আর যাদের কণ্ঠ সুন্দর না তাদের মানে তারা 2-3 মিনিট কথা বলে লাইন কেটে দেওয়া হয়,
মোটেও না, এখন তুমি নিজেই বলো তোমার কণ্ঠ সুন্দর না সুন্দর না,
সুন্দর না তো তার জন্যই তো কেটে দেওয়া হবে,
মোটেও না, যতক্ষণ আমাদের শো চলবে তোমার ফোন অন থাকবে, তুমি বলো তোমার নাম হচ্ছে তিতলাবতী, ঠিক আছে তোমার বাড়ি কোথায়, তিতলাবতী,
তিতলাবতী আইরিন,
তিতলাবতী
আইরিন,
তিতলাবতী আইরিন, আচ্ছা তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়,
আমি তো চিটাগাং থাকি,
তুমি চিটাগাং থাকো, তিতলাবতী তুমি নরমালি কথা বলো, আমি তো চিটাগাং থাকি, চিটার পর এত বড় গাং নেওয়ার কোনো দরকার নেই, নরমালি চিটাগাং থাকি, আচ্ছা ফাইন, তারপর তোমার বাসায় কে কে আছে, ধরো বাবা মা ভাই বোন জামাই কে আছে,
আমার আম্মু, আমার বাবা, আমার বড় ভাইয়া, আমার মাঝ ভাইয়া,
আমি, এই যে ধরো তুমি শুরুটা খুব সুন্দর ভাবে করো নাই, আমার আব্বা, আমার আম্মা, আমার বড় ভাই রয়েছে, এই যে শেষের গুলো ঠিক ছিল
না, শোনো আমার আম্মু আমার ফেভারিট, আমার মা সব মানে একটা ভালো,
তোমার আম্মু আর তোমার মা দুজন আলাদা 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 দুজন, ঠিক আছে তো বুঝলাম, তোমার আম্মু,
আমি সবচেয়ে আমার মাকে অনেক ভালোবাসি,
আর আম্মু কে, আর আম্মু কে ভালোবাসো না,
আম্মু মা মাদার সবাইকে,
কতগুলো মা তোমার, তোমার মা কি শোটা শুনছেন, আচ্ছা ঠিক আছে, তোমার মাকে তুমি কি বলে ডাকো, মম, মাম্মি, মামা, মামা ডাকে ইতালিয়ান, মামা
মানে
কি বলে ডাকো? নাকি আম্মা?
যাই শুনেন না, কোন কানে গেলে মম ডাকি না পাশে আম্মু ডাকি?
আম্মু ডাকো না আম্মা ডাকো, কোনটা ডাকো?
আম্মু।
আম্মু, আচ্ছা ফাইন। আইরিন তোমার গলা খুবই সুন্দর, যেহেতু গলা অসম্ভব সুন্দর এই জন্য আমরা ফোনের লাইনটা কেটে দিয়ে আমরা প্রমাণ করব সুন্দর গলা আমরা কেয়ার করি না, খারাপ গলাতেও আমাদের কিছু আসে যায় না। শুধু তোমার কথা বলার কন্টেন্ট যদি ভালো হয়, তোমার সাথে কথা বলে যদি আমার ভালো লাগে এবং রাজীবের জলে, অথবা তোমার সাথে কথা বলে যদি রাজীবের ভালো লাগে এবং আমার জলে, অথবা তোমার সাথে কথা বলে যদি আমাদের দুইজনের জলে কিংবা জাহিদের ভালো লাগে, অথবা তোমার সাথে কথা বলে আমাদের দুজনের ভালো লাগবে জাহিদের চলে, অথবা তোমার সাথে কথা বলে আমাদের তিনজনের ভালো লাগলো অথবা জ্বললো, তাহলেই তোমার সঙ্গে কথা বলবো। তুমি সুন্দর কণ্ঠের অধিকারিণী হও কি খসখসে গলার অধিকারিণী হও, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। ছোট্ট একটা বিরতি, বিরতি ফিরে আসছি তখন আমার সঙ্গে। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি অ্যাসিস্ট্যান্ট ছবি এবং আমার সঙ্গে রয়েছেন ইনবক্স কিং এবং এবং কি যেন বলতে চাচ্ছিলাম পারভার্ট এবং এবং মেয়েদের মাথা খেতে পছন্দ করে এরকম একজন ব্যক্তিত্ব আর রাজীব হাসান। টেকনিক্যালি আমরা সবাই মেয়েদের মাথা খাই, কারণ আমরা যেসব মাছ বাজারে পাওয়া যায় ঠিক আছে সব মাছই হচ্ছে আপনার
মেয়ে মাছ,
মেয়ে মাছ মাছ। আমরা যে মাছগুলো বাজারে খাই সব মাছ মেয়ে মাছ, এই তথ্য আপনাকে কে দিল? এটা কি মানে আপনি কল্পনা করে সুখ পান যে যে মাছ আপনি খাচ্ছেন সেটা একটা মেয়ে মাছ, যে মুরগি আপনি খাচ্ছেন সেটা একটা মেয়ে মুরগি, যে গরু আপনি খাচ্ছেন সেটা একটা মেয়ে গরু? হইতে পারে বাস, মানে আমরা তো মানে অনেক ধরনের মানে একটা চাপের জীবন যাপন করি।
পুরুষ মুরগি আমি পৃথিবীতে দেখি নাই,
পুরুষ মুরগি হচ্ছে যেটাকে বলে হ্যাঁ মোরগ, আমরা যা খাই তার মধ্যে কিছু মোরগ কিছু মুরগি, কিন্তু আপনি মানসিক, আমরা সবাই নানান ধরনের চাপের মধ্যে আছি, আমাদের পেশাগত চাপ, আমাদের শোয়ের চাপ, আমাদের ব্যক্তিগত জীবনের চাপ, ঠিক আছে? এই চাপ থেকে মুক্তির নানান ধরনের মানুষ পদ্ধতি বের করে।
এই যে আপনি চাপের দিকে,
যেমন যেমন যেমন
এই যে আপনি চাপের দিকে,
এটারও আপনি চাপ,
এটাও খারাপ,
না খারাপ,
হ্যাঁ এটাও খারাপ। চাপ মানে কি?
চাপ মানে হচ্ছে প্রেস, প্রেশার, প্রেস মানে হচ্ছে সংবাদপত্র, সংবাদপত্র মানে হচ্ছে মিডিয়া, মিডিয়া মানে হচ্ছে রেডিও, রেডিও মানে হচ্ছে
এবিসি,
এবিসি মানে মেন্টাস
মানে
বাতি চাপ। ওকে ফাইন গুড, আপনি একটু লাইনে আসছেন, ঠিক আছে? আমরা নানান ধরনের চাপের মধ্যে থাকি এবং সেই চাপ থেকে বেরোনোর জন্য কেউ কেউ আমাদের এই শো শোনে, কেউ কেউ আপনার মতো ভাবে আমি যা খাচ্ছি এটা একটা মেয়ে মুরগি, তার বয়স 18 বছর, মাছ খাচ্ছে এটা একটা তরুণী মাছ, তার বয়স 24 বছর, আমি একটা গরু খাচ্ছি এই একটা তরুণী গরু, তার বয়স 28 বছর, আমি ধান খাচ্ছি এই ধানটা একটা নারী ধান, মানে হতে পারে রাজীব, মানে এই যে আপনি বললেন যে আমরা যা মাছ খাই আসলে সব মেয়ে মাছ, মাছ রাজীব সিরিয়াসলি বলি ইউ নিড ট্রিটমেন্ট, আপনার আর কোনো কিছু দরকার নাই বস, আমি আপনার সমস্যাটা একদম দিব্য চোখে দেখতে পারতেছি।
বাংলাদেশের সব পাগলের ডাক্তার নিজেরই পাগল হয়ে গেছে, কারণ সব পাগলের ডাক্তারকে আপনি এক এক করে দেখিয়েছেন। প্রথম যেদিন আপনি মোহিত কামালের চেম্বারে গেলেন, ডাক্তার ডাক্তার সমস্যা কি? ডাক্তার সাহেব মনে হয় আমি যে টিকটিকি, টিকটিকি মানে হ্যাঁ টিকটিকি বলো, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, আগে দেয়াল থেকে নামে আসেন রয়ে যায় দেয়ালে। আবার আরেক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব চোখে দেখি না, কেন আপনি যে চোখে দেখেন না বুঝতে পারছেন, ঢুকছেন জানলা দেয়া দরজা দিয়ে সত্যি তো। আমি বস যখন একটা মুরগি খাই ভাবি এটা তরুণী মুরগি, আমি যখন একটা মাছ খাই ভাবি এটা তরুণী মাছ, আপনি কিভাবে
গরু খান
আপনি কিভাবে
কি? শুধু তাই না, আপনি যখন ছাগল খান যেটা কিশোরী ছাগলের মতো,
হ্যাঁ হ্যাঁ আপনি ভাবেন আমি যে মাছটা খাচ্ছি সেটা একটা ফ্রাস্ট্রেটেড ওয়াইফ, আমি যে মুরগিটা খাচ্ছি সেটা একটা মধ্য বয়সী ভাবি, আমি যে
গরু খাচ্ছি
সেটি একটি বৃদ্ধ
বৃদ্ধ
যার স্বামী বিদেশ থাকে,
স্বামী বিদেশে থাকে।
হ্যালো কে বলছিলে?
জি ভাই আমি শামীম বলছিলাম।
হ্যাঁ শামীম কি অবস্থা? আপনি কি সেই যে যার বউ শ্বশুর বাড়ি গেছে, বাপের বাড়ি গেছে?
জি না ভাই আমি নেত্রকোনা শামীম।
ও নেত্রকোনা
পূর্বধলা,
নেত্রকোনা পূর্বধলা, যাদের যার বউ বাপের বাড়ি যায়নি, তাই তো শামীম
ভাই? আমার বউ তো আমাকে ছেড়ে যায় নাই।
ও বউ আপনাকে ছেড়ে যায় নাই,
আচ্ছা কি অবস্থা?
খুবই দুর্ভাগ্য একজন আপনি, পৃথিবীতে সেই ভাগ্যবান যার বউটাকে ছেড়ে চলে যায়।
আপনি কিভাবে বেঁচে আছেন শামীম ভাই? আপনি কেন সুইসাইড করছেন না? জীবন একবার ঝগড়া করে সে বাপের বাড়ি যায় নাই।
রবি ভাই,
হ্যাঁ ভাই বলেন।
আপনার বউ কি আপনাকে ছেড়ে চলে গেছে?
হ্যাঁ তাই যায় বস, তাহলে শোক করি কিভাবে?
প্রবলেম হচ্ছে কি, রোহিণের শ্বশুর বাড়িও ঢাকায়, এটা খুবই দুঃখজনক। কিন্তু রাজীবের শ্বশুর বাড়ি রংপুর, রাজীব এই ক্ষেত্রে একটু প্রিভিলেজ পায়।
আপনারা তো মাঝে মাঝে পাগলা কাটাতে যান, ঠিক না?
আমরা পাগলা কাটাতে থাকি,
থাকি ইনফ্যাক্ট থাকি।
ও জায়গা
মানে আর কিছু আপনার না, যার স্বামী ভাইকে জিজ্ঞেস ভাবি কখন আপনাকে ছেড়ে যায় না? না
তাই না, তো অনেক বললাম।
আচ্ছা আপনার কি কখনো বস খুন করতে ইচ্ছে করে? ধর খুব তাপ হচ্ছে, গাছ কেটে ফেলা, কাগজ ছিঁড়ে ফেলা, কাগজ ছিঁড়ে কুচকুচ করে ছেঁড়া, পানিতে আগুন লাগায় দেওয়া, এরকম কি কখনো চায়? কুয়া দেখলে ঝাঁপ দিতে ইচ্ছা করে, এরকম কি মনে হয়?
না রবি ভাই।
হ্যাঁ ভাই বলেন।
আমাদের নেত্রকোনাতে আপনার এবি সিরিজের তো অনেক ফ্যান।
অনেক
বুঝছেন?
ফ্যান,
অনেক ফ্যান।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যাব, আমরা নেত্রকোনায় যাব। আমরা শুধু নেত্রকোনায় না, আঙ্গুলের কোনায়, কানের কোনায়, নাকের কোনায়, দাঁতের কোনায়, সব কোনায় যাব। আপনারা
বেশি কোনায় যান না, সব কোনা ভালো নয়, বাজে
একটা ভালো যোগ এখন বলা যাবে। এটা আমার বাচ্চারা ঘুমায় পড়ছে, তো বাচ্চারা সব ঘুমায় পড়ছে, এখন এই যোগটা বলা যায়। এক লোক বিখ্যাত কার্ডিওলজিস্ট মারা গেছে, মানে হার্টের ডাক্তার, তো তার সম্মানে যেহেতু সে বিখ্যাত হার্টের ডাক্তার ছিল, তার কবরটা হার্ট শেপ, হার্ট শেপের করা হয়েছে। পাশে দাঁড়ায় এক লোক হু করে হাসতেছে, ভাই আপনি হাসতেছেন কেন? বলছে ভাই আমিও বিখ্যাত ডাক্তার, কিন্তু আমি গাইনোকোলজিস্ট। ওকে শামীম ভাই, আপনি ভাবি কিনে সুখে শান্তিতে ঘর করেন, কিন্তু আপনার আপনি প্রশ্ন উত্তর দিলেন না যে আপনার আসলে ভাংচুর করতে ইচ্ছা হয় কিনা। যাই হোক, আমার ধরুন ওনার ইচ্ছা হয়, কিন্তু পাশে বউ আছে দেখে বোধ হয়তো বলতে পারছে না। এবং আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আমরা জানাতে চাই যে আমরাও মাঝে মাঝে মানুষকে বোকা বানাই, এবং মানুষকে গত সপ্তাহে আমরা বোকা বানিয়েছিলাম। গত সপ্তাহে যেটা হচ্ছে পয়লা বৈশাখের জাস্ট আগের দিন আমরা একটা ফোন কল দিয়েছিলাম, আমরা চট করে শুনে আসি সেই ফোন কলের কি অবস্থা।
বাবেন ভাই, জি ভাই, কতটা দিবেন?
কি
ভাই, আমি একদম আপনারা বলতেছি যে আমি 3800 টাকার বেশি দিতে পারবো।
কি দিতে পারবেন?
ওই আপনি যে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন না ইলিশ মাছ, হ্যাঁ আমি দেখছি সাইজ ভালো, ফিগারও সুন্দর বেশি বস, এটা মানে কোনোভাবেই সম্ভব না। কারণ ভাই গানের মাছটা তো আপনি নিজে বানান নাই, তাই না? গানের মাছ আমারও, ঠিক আছে আপনি ধরছেন, ঠিক আছে আপনি দাম বেশি, ঠিক আছে কেন নাম
৩৮
যে বিজ্ঞাপন দিচ্ছেন
অনলাইন,
আপনি বিজ্ঞাপন দিচ্ছেন না ইলিশের?
কই না তো ভাই, আমি তো
কাউকে দেখেন এই যে এখন এরপর ইলিশ কই বাজবে, কয়েক ঘন্টা পরে তো পয়লা বৈশাখ, এখন বাসায় বউ ঢুকতে দেবে না, তাই না বলো? আমি আপনার হোম ডেলিভারি আইসা নগদ টাকা দিয়ে নিয়ে যাবো।
না ভাই, এটা তো আসলে আপনি বুঝতে, মানে আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন।
আপনার মোবাইল নাম্বার দিচ্ছেন, ইলিশের ছবি দিচ্ছেন, কোশ্চেন যে দামের জন্য যোগাযোগ করলাম, ফোন দিচ্ছি আপনারে
আমার
দেন।
আমি কোথাও
বিজ্ঞাপন কেন ফাইলিং করেন?
আমি তো বিজ্ঞাপন কেন ভাই, আপনি ওটাই আপনি
বিজ্ঞাপন বিজ্ঞাপন না দিলে আপনার নাম্বার আমি কোথা থেকে পাইলাম?
আমি কি করে করবো? আপনি
ভদ্রলোক আপনি মাছ দেখেন বলে তার আপনি ছোট লোক না,
তাই
না? মাছ বিক্রেতা অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন, ডিজিটাল
বাংলাদেশ
আমি
কি মাসের, আমি তো মাসের কোনো কিছুই না ভাই, আমি চিনলাই না
মানে মাসের বিজ্ঞাপন দিতে পারে নিজে যে মাছ দেখে নিজে শিকার করতে এত মত দেখেন
না ভাই? আমি
প্রফেশনের মূল্য আছে যে চুল কাটে, সেও আমাদের সমাজে একজন মাথা গরম করে শুনছিলাম ভাই, মাথা গরম করে কিছু হয় না, এই জন্য কবি বলেছেন রেগে গেলে তো হেরে গেলে ভাই। আমি একদম বরাবর 4200 টাকা দিবো মাছটা কেন ভাই? মাছ
না
বিয়ে করছেন
বিজ্ঞাপন
দিলেন মোবাইল নাম্বার দিয়ে, আপনার নাম্বার দিয়া ঠিক আছে, তাহলে আপনি বিজ্ঞাপনটা আপনার উচিত ছিল না, বিজ্ঞাপনটা মুছে ফেলা। আর আমি আমার বউকে বলছি যে আমি মা ঘরে বসে তোমাদের জোগাড় করে দিতেছি ঠিক আছে, আমি আপনার ফোন দেন আপনি এমন দান করতেছেন যে আপনি হ্যালো
ভাই,
এটা লজ্জার কিছু না, এটা আর কেউ জানবে না, আপনি ঠিক আছে, এটা কেউ জানবে না, একটি সংসার চলে ঠিক আছে। আমিও পার্ট টাইমে দেখি একটা জিনিস লাগলো অল দিয়ে না, কোনো সমস্যা নাই,
বাঁধন নামে সেই লোকটা সেও মাছ নিয়ে পেনায় আছে যে পরদিন পয়লা বৈশাখ সেই ইলিশ মাছ জোগাড় করতে পারে না, এই সময় যদি খাও তাকে ফোন দিয়ে আরেকটা লোক বলে যে ভাই মাছ বিক্রি করবে নাকি, যার সাথে মাছ বিক্রি কোনো সম্পর্ক নাই, তার কিরকম লাগতে পারে এটা যার ভাগ্যে এরকম মানে ফাইলামি ফোন কল না আসে সে আসলে কোনোদিন বুঝতে পারবে না। তো বাঁধন ভাইয়ের কাছে সরি বলছি, কিন্তু একই সাথে আমরা খুবই আনন্দিত যে বাঁধন ভাইয়ের সাথে কথা বলে আমরা যে মজাটা পাইছি এবং আমার ধরনের শ্রোতারা ওই ফোন কল শুনে যে মজাটা পাইছেন সেই মজার সাথে কোনো কিছুর তুলনা হয় না। এবং আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহ কাউকে এইভাবে ফোন দিয়ে তাকে মামা বানিয়ে আমাদের শোতে নিয়ে আসতে, এই জন্য দরকার তোমাদের সহযোগিতা, একটু সহযোগিতাই পারে আমাদের সব সমস্যার সমাধান করে দিতে। তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাদেরকে দিতে পারো। এবং আরো ফোন আছে, ইয়েস, এই লোকের সাথে আমরা কিন্তু কথা এখানেই শেষ হয় নাই,
আমাদের মোবাইলে টাকা শেষ হয়ে গেছিল তখন সে কল ব্যাক,
সে নিজে কল ব্যাক করছে, মানে কি পরিমাণ যন্ত্রণায় পড়লো একটা লোক এই ঝামেলায় পড়তে পারে, শোনো সে অংশটুকু।
মোবাইলের টাকা দোকানে নিয়ে ভাঙাইছি, ভাঙাইয়া ওই ইলিশের টাকা জোগাড় করার জন্য ভাই, তাহলে কততে দেবেন?
আবার সেই ইলিশের টাকা শুরু করছেন ভাই, আমি তো বুঝতেছি না, আপনি আসলে পাইছেন করবেন আমার, আমি তো ইলিশ বিক্রি করি না ভাই,
আপনি ইলিশ আমি পাইছি যে ইলিশ বিক্রেতা বাঁধন ঠিক আছে, ইলিশটা কততে দিবেন একদম, মানে আমার একটা দাম বলে আছে, আমি যদি আমি যদি পারি তো নেবো, না তো নেবো না, বলেন কততে দিবেন?
আমি
কোনো ব্যাপার না।
আপনি হয়তো বললেন যে ভাই আপনার ফোনে টাকা নেই, আপনি অনেকক্ষণ খরচ করছেন, তো আমি আপনাকে কতটুকু সত্যি আছে তারপরে ফোন টাকা দিন অনেক অবস্থা।
আচ্ছা তাহলে আপনি আমার এই নম্বরে পাঠান, তারপর নেক্সট মাসের দাম নিয়ে আস্তে আস্তে আমি ফোন দিয়ে কথা বলি। আপনি নিজে মোবাইলের টাকা
আমি 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 ফোন দিয়ে আমি কথা বলছি ভাই। আপনি আপনি ফোন
মাগুর মাছ দেখছেন, মাগুর মাছটা বর্ষা আমার লাগবে না এই মুহূর্তে, মাগুর আসছে আমার।
হ্যাঁ আমি আসলে মাছের ব্যবসা করি না,
আমার অবশ্য ভুল হইতে পারে। আপনি মাছের ব্যবসা করেন না তাহলে কি গরুর ব্যবসা করেন? কারণ মাছ আর গরু চুল পাশাপাশি দিয়ে আছে, গরুর মাংসের দিকে গরুর বিজ্ঞাপন হচ্ছিল, মাছের বিজ্ঞাপন হচ্ছে। মানে এমনও হতে পারে আমি ভুল করে তো গরু উঠে, তাহলে আপনি গরু বেছেন এই তো? কারণ মাছ তো ধরেন লিমিটেড
না, গরু
নির্ভর করে, গরু খারাপ না। আপনি কি করুন, বেশি করুন না ইন্ডিয়ান গরু?
গরু হয়েছে না ভাই, গরু হয়েছে না, মাছ হয়েছে না ভাই। আমি আমি একটা সাধারণ মানুষ ভাই, আমি এগুলো
খাই। সাধারণ মানুষটাই গরু বেচে, মুরগি বেচে, ইলিশ বেচে,
আমি তো আসলে বিক্রি করি না ভাই। কি করছেন গরু? আমি কষাই যা বিক্রি করে গরু, আমি তো কষাই না ভাই।
বলে করেন না ভাই,
ভাই ভালো নামের
না কথাটা এখন আসছে আমরা বলেন, আপনি যেহেতু ইলিশ পেতেন না বলতেছেন, তাহলে গরু কেমন কেজি কত?
গরু জানি না, আমি বাজারে কিনতে যাবো ভাবছি।
মানে গরুর কোন পাট আপনি দেখছেন? গরু তো ধরেন একটা গরু তো বড় শরীর,
আপনি তাহলে
বায়ান বুঝতে পারছেন আপনি গরুর ব্যবসা করেন না, তাহলে কি আপনি গাভীর ব্যবসা করেন? এটাও কি তো
না ভাই, আমি গরু গাভীর কিন্তু ব্যবসা করি না ভাই। আপনি
হ্যালো
ভাই,
দুধের কেজি কত ভাই?
ভাই দুধ ভাই আমি যেগুলো করি না ভাই, আপনি আমাদের ভাই আমাকে ফোন দিয়ে ভাই এরকম বিশ্বাস করতেছেন ভাই। আমি
তুই যখন ইয়েতে বিজ্ঞাপন দিস, গরু না খাসি না ইলিশ না মাগুর মাছ কি আছে বিজ্ঞাপন দেয়, একসময় রুস্তি বলা
ভাই আমি দেই নাই তো ভাই। আগে
না দিলে আমি নাম্বার কি আকাশ থেকে পাইলাম?
আমি কি কেমন করবো, আপনি আমার নাম্বার পেয়ে গেছেন ভাই।
আমি নেটে পাইছি,
এবার হয়তো অন্য কিছু বিজ্ঞাপন দিচ্ছে মোবাইলে কি করতে
চোরাই সেট দেখছেন কেমন দাম কেমন
ভাই? চোরাই সেট বিক্রি হয় না ভাই,
ইয়ে নোকিয়া যে লেটেস্ট সিরিজটা কত পে?
নোকিয়া হয়তো ভাই যে দাম সে দাম মার্কেটে যে দাম সে দাম।
তো নোকিয়ার যে দাম কত, মার্কেটের দাম কত আছে? আই আই মার্কেটে আই সিক্স কত করে দিচ্ছেন? এটা কি লক্ষ লাগে না এমনি?
লক্ষ লাগে, আই সিক্স খোলা যায় লক্ষ, এটা হচ্ছে কেডি তিনটা খোলা যায়, আবার কান্ট্রি আনলক খোলা যায়,
কান্ট্রি আনলক করা যায়। আচ্ছা এমনি কত আইফোন কত থেকে? আইফোন সিক্স
আমার কাছে একটা আছে, সিক্স একটা আছে, ষোলো জিবি।
হ্যাঁ দাম কত?
48,000 এর লেগে
কত? 48
জি।
আইফোন তুই 48 এর নিচে পেয়েছিস না বলছিস আপনার? মোলামুলি না করে জিনিস কিনে আরাম আছে,
মোলামুলি করা যায় না, মোলামুলি করলে তো রেগে লাগবো।
ইন্টারনেট লাইন নাই, পাঁচ ছয় দিটা দিলেই হবে।
আচ্ছা
দিবেন কি দিবেন বলেন তো?
আমি কি চান যা চান চাই দিব।
বুঝে 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 নিত বুঝছেন তো?
ওই যে কোয়ালিটি
কেমন তো একটা বড় ভাই হিসেবে রাখতেই হবে বাদন ভাই আইফোন সিক্স এর সাথে দেওয়া যাবে
Windows back to yellow.